রঘুনাথ, তুমি অনেকবার চেষ্টা করে আমায় খুঁজে বার করতে পারোনি, তাই আমি নিজে তোমার কাছে এসেছি।
কে কে তুমি?
গোয়েন্দা সর্দার রায়মল্ল বা রায়মল্ল সাহেব, যা বললে তুমি সন্তুষ্ট হও।
রায়মল্ল? রায়মল্ল
গপ্প মিরে ঠিক কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্প মিরে ঠেকের আজকের গপ্প পাঁচ কড়িদের গপ্প অবলম্বনে রঘু ডাকাত ও রায়মল্ল। এনি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ এ ক্রাইম। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ, অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক।
যদি একবার রায়মল্ল সাহেবকে দেখতে পেতাম তাহলে বড় উপকার হতো।
রাজস্থানের পার্বত্য প্রদেশে বুদি নামক স্থানে একটি ছোট্ট একতলা বাড়িতে অশীতিপর এক বৃদ্ধের রোগ শীর্ণ মুখ থেকে অতি কষ্টে এই কথাগুলো ধীরে ধীরে বেরোল। বৃদ্ধের নাম অজয় সিংহ, রোগশয্যায় শায়িত। কাছেই বসে আছে তাঁর মেয়ে তারাবাই, অপূর্ব লাবণ্যবতী সুন্দরী নবীনা। মেয়েটির মুখে সাহসিকতা আর কোমলতা দুই আছে, বেশভূষা অতি সামান্য, কিন্তু তার অপরূপ রূপের ছটায় সমস্ত ঘরটা যেন আলো হয়ে রয়েছে। নিজের কোমল হাতে সে বাবার সেবা করে চলেছে। তারাবাই জিজ্ঞেস করল,
রায়মল্ল সাহেব কে বাবা?
রায়মল্ল সাহেবকে আমি নিজে কখনো দেখিনি, কিন্তু তার অনেকবার নাম শুনেছি। তিনি বিশ্বাসী, সাহসী, বিবেচক। ওর বাবার সঙ্গে আমার বেশ বন্ধুতা ছিল। শুনেছি রায়মল্ল এখন ইংরেজ সরকারে চাকরি করে, একজন নামজাদা গোয়েন্দা। তাঁর মতো আশ্চর্য ক্ষমতাবান গোয়েন্দা এ প্রদেশে নাকি আর নেই।
তাকে একখানা চিঠি লিখলে কি হয় না বাবা?
তারামা, আমার তোমার কাছে সেই ভয়ানক গুপ্ত কাহিনী প্রকাশ না করে আমি আর থাকতে পারছি না। আমি মরতে বসেছি, অথচ তোমার জন্য আমি কিছুই করে যেতে পারলাম না। এখন তোমায় বৃথা প্রবোধ বাক্যে ভুলিয়ে রাখা অত্যন্ত অন্যায়। তবু যদি আমি এখনো একবার রায়মল্ল সাহেবকে দেখতে পেতাম তাহলেও তোমার একটা যা হয় কিছু উপায় করতে পারতাম। যদি তাঁর হাতে তোমার রক্ষাভার দিয়ে যেতে পারতাম তবু আমার মনে ভরসা থাকত যে তোমার কোনো বিঘ্ন ঘটবে না। যে কাজ তোমার জন্য শুরু করেছিলাম আর দিন কতক বাঁচলে তা সিদ্ধ হতো।
আমার জন্য?
হ্যাঁ, তোমারই জন্য। তোমায় মানুষ করবার জন্য আমি বৃদ্ধ বয়সে পর্যন্ত অকাতরে পরিশ্রম করে চলেছি। তুমি আমার আশ্রয় থেকে কোনোদিন দুটো খেতে পাও, কোনোদিন পাও না। এদিকে তোমার অতুল ঐশ্বর্য নিয়ে আর একজন স্বচ্ছন্দে খুব বড় মানুষ করছে। অদৃষ্টের দোষে তুমি আমার পালিতা কন্যা, নইলে তোমার বিষয় আশায় যা আছে অনেক রানীর তা নেই।
এসব আপনি কি বলছেন বাবা?
অনেক জুয়াচোর মিলে তোমায় তোমার যথার্থ প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। এখনো কোনো প্রকারে যাতে তুমি সে বিষয়ে জানতে না পারো তার জন্যই সম্পূর্ণ সচেষ্ট রয়েছে। যদি আমি এই যাত্রা রক্ষা পেতাম তাহলে রায়মল্ল সাহেবকে তোমার সহায়তায় নিযুক্ত করতাম। পৃথিবীতে যদি কেউ তোমার যথার্থ প্রাপ্য সম্পত্তি উদ্ধারের জন্য প্রমাণ সংগ্রহ করতে পারে তবে কেবল তিনি একমাত্র আছেন।
তাই রায়মল্ল সাহেবকে কি কোনো রকম এখানে আনা যায় না বাবা? তিনি কোথায় থাকেন?
বহু দূরে, কিন্তু আমি শুনেছি তিনি এখন লাল পাহাড়ে এসেছেন। কোনো একটা কাজে সেইখানেই নাকি এখন কিছুদিন থাকবেন।
লাল পাহাড় এখান থেকে 7-8 ক্রোশের বেশি তো হবে না।
আমি জানি,
তবে আর কি, আমি অনায়াসে ঘোড়ায় চড়ে লাল পাহাড়ে যেতে পারি।
কিন্তু এখন তো রাত, তুমি একা কি করে যাবে? পাহাড়ে কত দস্যু, কত বদমাইশ, কত কত খুনে বাস করে।
আমি আমার নিজের কাজের জন্য যাব না, তবে যদি আপনার এতে একটু ভাবনা কমে, যদি আপনি একটু শান্ত হন, আমি তাই যাব।
তারাবাই অল্প বয়সী, কিন্তু সে রাজপুত কুমারী। একে তার ধমনীতে রাজপুত রক্ত বইছে, তার উপর আবার সে ছোটবেলায় পালক পিতার যত্নে অশ্বারোহণ, অশ্বচালনা, এমনকি বন্দুক পিস্তল প্রভৃতির ব্যবহারও শিখেছে।
বাবা, আমি আপনার অবাধ্য কখনো হইনি, কিন্তু আজ আপনারই শান্তির জন্য আমি আপনার নিষেধ অবহেলা করে লাল পাহাড়ে যাব। চিন্তা করবেন না, কাজ সেরে আমি শীঘ্রই ফিরে আসব।
কিন্তু মা, যদি রাস্তায় রঘুনাথের সামনে পড়িস?
এই কথায় তার আর মুখ ক্রোধে ঈষৎ রক্তাভ হল, দু চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে নির্ভীক স্বরে উত্তর দিল,
রঘুনাথকে ভয় কি বাবা, তবে এ সময় তার সঙ্গে দেখা না হয় ভালো। তাকে আমি ঘৃণা করি, ভয় করি না।
অজয় সিংহ যে রঘুনাথের কথা বললেন, তার প্রকৃত নাম রঘুনাথ সিংহ। রঘুনাথ রাজপুত বংশজাত। ছোটবেলা থেকেই রঘু তারাকে চিনত। তারার পালক পিতার বাড়ির কাছেই রঘুনাথের বাড়ি। তারা ও রঘুনাথ ছেলেবেলায় একসাথে খেলা করত। বড় হতে হতে রঘুনাথের পাপ প্রবৃত্তি প্রবল হতে লাগল। রঘুনাথ তারাকে স্ত্রী হিসেবে পাবার প্রয়াসী হল। তারা যদিও রঘুনাথকে অপছন্দ করত না, কিন্তু তার স্ত্রী হবার ইচ্ছে তার কোনো কালেই ছিল না। তাই বিফল মনোরথ হয়ে রঘুনাথের অন্তর ঈর্ষায় জ্বলে উঠল। সে ভাবল তারাবাই তাকে অপমান করেছে, এ অপমানের প্রতিশোধ নিতে হবে। হিংসাবৃত্তি চরিতার্থ করতে সে একেবারে জ্ঞানশূন্য হয়ে পড়েছিল। রঘুনাথ ভয়ানক কপটাচারী, হিতাহিত জ্ঞানশূন্য, নির্দয়। অপহরণ, ডাকাতি, খুন কিছুই সে বাদ রাখত না। তারাবাইয়ের পালক পিতার কাছে আরব দেশী একটি অতি উৎকৃষ্ট ঘোড়া ছিল। তারাবাই তার নাম দিয়েছিল কুমার। বাবার কাছ থেকে বিদায় নিয়ে তারা আস্তাবলে গিয়ে কুমারকে জিন পরিয়ে সওয়ারের জন্য প্রস্তুত করল। তারপর উপযুক্ত বেশে সজ্জিত হয়ে সঙ্গে দুটো পিস্তল নিল। বাবাকে প্রণাম করে বেরিয়ে গেল তারাবাই। লাল পাহাড়ে উঠে তারাবাই বনপথ ধরল। শুক্লপক্ষের জ্যোৎস্না মইরাত, এমন সময়ে সেই অপূর্ব লাবণ্যবতী পূর্ণ যৌবনা তারা ঘোড়ায় চড়ে পার্বত্য প্রদেশীয় বন জঙ্গল অতিক্রম করে অকুত ভয়ে তীর বেগে অশ্বচালনা করছে। লাল পাহাড়ের সমতল উপত্যকা ভূমিতে ঘোড়ার গতি কিছুটা কমিয়ে তারাবাই চলেছে। এই পর্বতের সমতল ভূমিতেই দস্যুগণের ভয়ানক অত্যাচারের কাহিনী শোনা যায়। যদিও তারার বিশ্বাস ছিল ইংরেজের শাসনে চোর ডাকাতেরা ভারতবর্ষ ছেড়ে পালিয়েছে, তারা নির্ভয়ে অশ্বচালনা করছে। এমন সময় হঠাৎ তার ঘোড়া এগোতে চাইল না। তারাবাই ঘোড়ার পিঠ চাপড়ে হাত বুলিয়ে তাকে শান্ত করতে চেষ্টা করল।
কি হয়েছে কুমার? কুমার, শান্ত হও, শান্ত হও, কি হয়েছে?
অনেক চেষ্টার পর কুমার শান্ত হল বটে, কিন্তু এক পাও নড়ল না। অবাক হয়ে তারাবাই দেখল, ঠিক সামনে ঘোড়ার মাথার কাছে যেন পাহাড়ের গর্ভ ভেদ করে এক ভীষণ মূর্তি দাঁড়িয়ে আছে। তারাবাই বুঝল একে দেখেই কুমার ভয় পেয়েছে। চন্দ্রালোকে সৌন্দর্য বিকশিত তারার লাবণ্যময়ী মূর্তি দেখে সেই ভীষণ আকৃতি পুরুষ জিজ্ঞেস করল,
কে তুমি, এত রাতে কোথায় যাচ্ছ?
স্থির, ধীর, শান্ত অথচ নির্ভীক স্বরে তারাবাই উত্তর দিল,
আপনি একটু পাশ কাটিয়ে সরে দাঁড়ান, আপনাকে দেখে আমার ঘোড়া খেপে উঠেছে, পথ ছেড়ে দিন, আমি বড় ব্যস্ত হয়ে এক জায়গায় যাচ্ছি।
বলো কি, এত রাতে কোথায় যাচ্ছ সুন্দরী?
এই পর্যন্ত বলে সে উত্তরের অপেক্ষা না করে জামার পকেট থেকে একটি বাঁশি বের করল এবং সজোরে বাজালো। পরমুহূর্তেই আরেকটি বাঁশির শব্দে কে যেন প্রত্যুত্তর দিল। কিছুক্ষণ পরে আরো কয়েকজন বিভৎস আকৃতির লোক সেখানে উপস্থিত হল। তাদের মধ্যে একজন এসে তারার ঘোড়ার বলগা ধরে টান দিল, ঘোড়া আরো খেপে উঠল।
সরে দাঁড়াও, সরে দাঁড়াও, তোমাদের চেহারা দেখে আমার ঘোড়া এত খেপে উঠেছে যে আর একটু হলে আমাকে পাহাড় থেকে ফেলে দেবে।
আরে এ যে তারাবাই!
এ কণ্ঠ তারাবাই চেনে, এ রঘুনাথের কণ্ঠ। যতই সে বাবাকে বলে আসুক রঘুকে সে ঘৃণা করে, ভয় করে না, এবার ভয়ে তার সারা শরীর কেঁপে উঠল। অন্য সময়ে যদি তারাবাই রঘুনাথকে দেখত তাহলে বিন্দু মাত্র ভয় পেত না, কিন্তু এখন এই দস্যুদের সঙ্গে তাকে দেখে ভয়ে তার প্রাণ উড়ে গেল। নিজের জীবনের জন্য তারাবাই বিন্দু মাত্র চিন্তিত বা দুঃখিত নয়, কিন্তু যে রঘুনাথকে সে কতবার ঘৃণায় দূর করে দিয়েছে, যে রঘুনাথ তাকে পাবার জন্য জীবন মরণ পণ করেছে, এরূপ নিঃসহায় অবস্থায় তার হাতে পড়লে তার পালক পিতার কি দুর্দশা হবে সে চিন্তায় তারাবাইয়ের মনকে অস্থির করে তুলল।
সরে দাঁড়াও, আমায় যেতে দাও, আমার বড় দরকার, আমাকে যেতেই হবে।
দস্যু দলের মধ্যে একজন বিকট স্বরে হেসে বলল,
এত তাড়াতাড়ি ঘোড়া থেকে নামো, তোমার চেহারাখানা একবার দেখি তারপর যাবে খুন। তোমার কোমল অঙ্গ, এত তেজি ঘোড়ায় চড়া কি তোমার সাজে?
যে করেই হোক তারাকে পালাতে হবে, এদের হাতে আত্মসমর্পণের চেয়ে মৃত্যুও ভালো। তারাবাই প্রাণপণে কুমারের রশি টেনে তার পিঠে সজোরে একটা আঘাত করল। কুমার হঠাৎ লাফ দিয়ে তীর বেগে ছুটতে শুরু করল। বিষম বিপদের অবস্থা অনুভব করে কুমার যেন তীর বেগে ছুটতে লাগল। হঠাৎ নৈশ নিস্তব্ধতা ভেঙে পিস্তলের গুড়ুম গুড়ুম আওয়াজ হল। তারাবাইয়ের কানের কাছ দিয়ে গুলি সাঁই সাঁই করে চলে গেল। তারাবাই বুঝল দস্যুরা পিছু নিয়েছে এবং দস্যুরা শুধু কুমারকে লক্ষ্য করে পিস্তল ছুঁড়ছে। তারাবাই আরো জোরে কুমারের রশিতে টান দিল। এদিকে পাহাড়ের সমস্ত পথ তারাবাইয়ের বিশেষ পরিচিত থাকলেও বিপদে পড়ে সে দিকবিদিক জ্ঞান শূন্য হল। কিছু দূর গিয়ে সে দেখল সামনে প্রকাণ্ড খাদ, সে খাদ পেরোনো অসম্ভব। তারাবাই পেছনে ফিরল, আর ফিরতেই দেখল সামনে সেই দস্যু দল তার পথ আটকে দাঁড়িয়ে আছে। রঘুনাথ চিৎকার করে বলল,
তারা, এখনো বলছি ঘোড়া থামাও।
রঘুনাথের স্বর চিনতে পেরে মন্ত্রমুগ্ধের মতো তারাবাই ঘোড়া থামাল, আর পালানোর আশা নেই।
কুমার, কুমার, দাঁড়া, দাঁড়া, শান্ত।
রঘুনাথকে দেখে ভয়ে তারার সর্বাঙ্গ অবশ হয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই সশস্ত্র দস্যুদল তারাবাইয়ের চারিদিক ঘিরে ফেলল। তাদের তেল কালি মাখা কুৎসিত মুখে যেন অপূর্ব এক আনন্দ। তারাবাইকে ভয় দেখাবার জন্য সবাই তাকে লক্ষ্য করে নিজে নিজের পিস্তল তুলে ধরল।
আরে ময়না পাখি বেশ উড়েছিল, আর যাতে না উঠতে পারো তার বন্দোবস্ত করছি। তারা 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 সুন্দরী, এখন দয়া করে একেবারে ঘোড়াটা থেকে নেমে পড়ো দেখি।
রঘুনাথের সেই বিকট হাসি ও কটু সম্ভাষণে তারাবাই শিউরে উঠল। এদিকে নেতার আদেশে দুজন ডাকাত বিশেষ সতর্কতার সঙ্গে তারাবাইয়ের ঘোড়ার মুখ ধরে রইল। দস্যুগণ স্থির চোখে তারার প্রত্যেকটা অঙ্গ সঞ্চালন লক্ষ্য করছে, কিন্তু প্রাণনাশের ভয় তারাবাইয়ের নেই। তার কেবল একমাত্র চিন্তা, পাছে রঘুনাথ নিজের পাপ প্রবৃত্তি চরিতার্থ করার চেষ্টা করে। ভয়ে ভয়ে তারা নিজের পিস্তলের উপর হাত রাখল। কিন্তু হোক না কেন, তারাবাই বীর রাজপুত্র বংশীয়া, তার হৃদয় তো রমণীর মতো কোমল, সে কি কাউকে হত্যা করতে পারে? রমণী হৃদয় বিগলিত হল, জীব হত্যা রমণীর কাজ নয়।
এসো তারা, আমি তোমার হাত ধরে ঘোড়া থেকে নামিয়ে দিচ্ছি, এসো।
রঘু, কেন তুমি আমার উপর এত অত্যাচার করছো? আমাকে এমন করে ধরে রেখে তোমার কি লাভ হবে? ছেলেবেলার কথা একবার মনে করে আজকের মতো আমাকে দয়া করো, আজকের মতো আমায় ছেড়ে দাও, আমি বড় বিপদে পড়ে এক জায়গায় যাচ্ছি।
তারা, কেন নির্বোধের মতো তর্ক করছো? আমি কথায় ভুলি না, এখনো বলছি কথা শোনো, বুদ্ধিমতির মতো কাজ করো, আমার কথা শুনলে তোমার কোনো অনিষ্ট হবে না।
রঘু সিংহ, কেন তুমি আমায় এমন করে পথের মাঝখানে বাধা দিচ্ছ? তুমি যদি আমার ঘোড়াটা নিয়ে সন্তুষ্ট হও তাহলে আমার সঙ্গে চলো। আমার পিতা মুমূর্ষু, দেরি হলে বোধ হয় আর তার সঙ্গে আমার দেখা হবে না।
বলো কি, তোমার বাবা মরতে?
হ্যাঁ, তিনি মৃত্যু মুখে। মৃত্যুর আগে তিনি তার একজন বন্ধুর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, তাই আমি তাড়াতাড়ি তাকে ডাকতে যাচ্ছি। যদি আমার ঘোড়াটা নেওয়া তোমার অভিপ্রায় হয় তাহলে ঘোড়াটা নিয়ে আমায় ছেড়ে দাও, বাবার সঙ্গে একবার আমার শেষ দেখা করতে দাও।
তারা, তুমি কি মনে করেছ আমি শুধু তোমার ঘোড়াটা নিয়েই সন্তুষ্ট হব? আমি কি কেবল তোমার ঘোড়াটাই চাই? আমি যে তোমাকেও চাই তারা।
আচ্ছা, তবে আজ আমায় ফিরে যেতে দাও, এরপরে তোমার মনে যা আছে করো।
আজ আজ তোমায় ছেড়ে দিলে আর কি তোমায় পাবো? এখন বাজে কথা ছেড়ে ঘোড়া থেকে আস্তে আস্তে ভালো মানুষের মতো নেমে পড়ো দেখি, আর কি তোমায় আমি বিশ্বাস করি?
তারা বুঝল রঘুনাথ আর সহজে ভুলবার পাত্র নয়। এরা ডাকাত, শিষ্টাচারের ধার ধারে না। আরাবল্লী পর্বত এদের রাজধানী, পুলিশের শাসন এখানে চলে না। রঘুনাথ তারাকে ঘোড়া থেকে নামাবার জন্য হাত বাড়াল, ঘোড়া সামনের পা তুলে খেপে উঠল। অমনি চার পাঁচজন মিলে ঘোড়ার বলগা চেপে ধরল। তাদের মধ্যে একজন তারার কাছে গিয়ে চুপি চুপি বলল,
ভয় নেই, আমি তোমাকে রক্ষা করব, তুমি নির্ভয় থাকো।
মুহূর্তের মধ্যে এই কথা বলে সেই লোকটা একটু সরে দাঁড়াল। এই কথা বিশ্বাস করা যায় না, তবু এই বিপদেও তারার মনে হল তাকে রক্ষা করার জন্য একজন সাহসী বীরপুরুষ ছদ্মবেশে দস্যুগণের মধ্যে আছেন, এবং ঠিক সময় তিনি তারাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। রঘুনাথ এসে তারাকে ঘোড়া থেকে নামাল। তারার কুমারকে নিয়ে অন্যান্য দস্যুরা চলে গেলে রঘুনাথ কিছুটা নম্রভাবে বলল,
তোমার বাবা যখন মারাই যাবেন তাহলে আর তুমি সেখানে কি কি করবে তারা?
রঘুনাথ, তোমার হৃদয় কি কঠিন গো! তুমি কি মানুষ না পিশাচ! তোমায় মিনতি করে বলছি, আমায় আজকের মতো ছেড়ে দাও। যদি বিশ্বাস না হয় তুমিও আমার সঙ্গে চলো। বাবার মৃত্যু হলে তুমি যদি এই দস্যুবৃত্তি ছেড়ে দাও তাহলে আমি প্রতিজ্ঞা করে বলছি, তখন তুমি আমায় যা করতে বলবে আমি তাই করতেই রাজি আছি।
তারা, আর তোমায় আমার বিশ্বাস হয় না। সেই ছোটবেলা থেকে আমি তোমায় দেখছি, তোমায় কি আমি চিনি না? যদি তোমার বাবা আমার সঙ্গে তোমার বিয়ে দিতেন তাহলে হয়তো আমি কখনো ডাকাতের দলে মিশতামই না। হয়তো আমরা দুজনে বেশ সুখে স্বচ্ছন্দে সংসার করতাম। তোমায় না পেয়েই তো আমার এই দুর্দশা। তুমি আমার সর্বনাশ করেছো, তা কি জানো না তারা? আগে আমার ভালো অবস্থাতেও তুমি আমায় ঘৃণা করেছো, আর এখন সেই তুমি আমার আজকের এই ঘৃণ্য অবস্থায় আমায় পূজো করবে। এইটি দেখার আমার স্বাদ আছে তারা।
আমায় আজকের মতো বিশ্বাস করে ছেড়ে দাও।
অসম্ভব, অসম্ভব তারা, অসম্ভব। তোমায় আমি আর কিছুতেই ছেড়ে দিতে পারি না। আমার এখন অন্য অনেক কাজ আছে। তোমার সঙ্গে বেশি কথা বলারও সময় নেই আমার। এখন আমি যা বলবো তাই শুনবে, তারপর তোমার বিষয়ে যা ভালো বিবেচনা করার করব, কেমন?
নিরুপায় হয়ে তারা রঘুনাথের সঙ্গে সঙ্গে চলল। এক জায়গায় আগুন জেলে অন্যান্য দস্যুরা তার চারপাশে বসে হাসি ঠাট্টা ও অন্যান্য গল্প গুজব করছে।
সঙ্গের মেয়েটা, ওকে বাদ দিয়ে কি করে হবে?
যা বলেছি সব মিলিয়ে আর শিকার ভালোই হয়েছে।
যে লোকটা ভয় নেই আমি তোমাকে রক্ষা করব বলে তারাকে আশ্বাস দিয়েছিল, চঞ্চল চোখে তারা তাকেই অনুসন্ধান করতে লাগল। তাকে চিনে নিতে তারার অবশ্য বেশি সময় লাগল না। সেই লোকটার মাথায় যে লাল কাপড়ের পাগড়ি ছিল, অন্য দস্যুরা সেরকম কাপড়ের পাগড়ি পরেনি। সেই লোকটার লম্বা গোঁফ, চোখে অপূর্ব জ্যোতি। সে জ্যোতি যেন সাহসিকতার পরিচায়ক, সে জ্যোতি বিচক্ষণতার লক্ষণ। তারাবাই ভাবল,
তিনি নিশ্চয়ই ছদ্মবেশী, আমার অনুমান নিশ্চয়ই সত্যি।
ঠিক সেই সময় দূরে কে যেন সজোরে শিস দিল। রঘুনাথ সতর্ক হয়ে সেদিকে তাকিয়ে জিজ্ঞেস করল,
কে কে আসছে?
আজ তো কারোর আসার কথা নয়।
এই একজন লুকিয়ে দেখে এত গতিক বড় ভালো বোধ হচ্ছে না।
সঙ্গে সঙ্গে একটা লোক শিসের শব্দ লক্ষ্য করে অন্ধকারের দিকে এগিয়ে গেল। বাকিরা সবাই পিস্তল বের করে সেই দিকে লক্ষ্য করে চেয়ে রইল। যে লোকটা দেখতে গেছিল কিছুক্ষণ পরে সে আবার একজন লোককে সঙ্গে করে ফিরে এল। দস্যুরা সকলেই তাকে দেখে পিস্তল নামাল।
আরে তুমি কোথায় গিয়েছিলে?
আগন্তুক আগুনের কাছে এসে বলল,
সে কথা পরে হবে, এখন একটা বড় সংবাদ আছে, শুনবে।
সংবাদ? কি সংবাদ? পথে কাউকে দেখলে নাকি? আরে তুমি তো অন্ধকারে গাছের পাতাটি নড়লে কুটোটি নড়লেও ভয় পাও। বলো বলো, কাউকে এদিকে আসতে দেখেছো বুঝি?
না, তবে আজ মস্ত বড় খবর নিয়ে এসেছি।
মুদিগ্রামের লোকেরা আমাদের ধরিয়ে দেবার ষড়যন্ত্র করছে, এই তো?
না, তার থেকেও খারাপ খবর। এবার গোয়েন্দা রায়মল্ল সাহেব নাকি আমাদের পিছু নিয়েছে। কোম্পানি বাহাদুর রায়মল্ল সাহেবকে নিযুক্ত করে একবার শেষ চেষ্টা করে দেখছেন। শুনেছি সেই লোকটা ভারী ফন্দিবাজ।
প্রসিদ্ধ গোয়েন্দা রায়মল্ল সাহেবের নাম শুনে দস্যুদের মুখ যেন শুকিয়ে গেল। ঘটনাক্রমে এই সময় তারা সেই আশ্বাসদাতা লাল পাগড়ি পরা ব্যক্তির দিকে তাকিয়েছিল। তারা দেখল সেই লোকটার মুখের ভাব সহসা বদলে গেল। রঘুনাথ সবাইকে ভয় পেতে দেখে কোমর থেকে একখানা বড় ছোরা বের করে সজোরে মাটিতে বিদ্ধ করল।
দেখো দেখো, যদি রায়মল্ল সাহেব আমাদের পিছু নিয়ে থাকে তাহলে এইরকম করে তার বুকে ছুরি মারব। 200-400 পুলিশ পাহারা মেরে খড়ের ভেতর ফেলে দিলাম, কত গোয়েন্দা আমাদের পিছু নিয়ে হার মানল।
যদি রায়মল্ল সাহেবের মরণ ঘনিয়ে এসে থাকে তাহলে তারও সেই দশা হবে।
তারা তখনও সেই লোকটির দিকেই তাকিয়েছিল।
তারা দেখল লোকটার দু চোখে যেন আরো জ্যোতি ফুটে উঠল। তারা মনে মনে ভাবল,
তবে এই কি সেই প্রসিদ্ধ গোয়েন্দা রায়মল্ল সাহেব যে লোককে খুন করে ফেলবে বলে রঘুনাথ এত দম্ভ আস্ফালন করছে, এই কি সেই?
তারা যখন এই রূপ আত্মচিন্তায় ব্যাকুল, সেই আগন্তুক আবার বলতে লাগল,
রঘুনাথ তুমি যতই আস্ফালন করো না কেন, আমার বিশ্বাস রায়মল্ল সাহেব যখন আমাদের পিছু নিয়েছে তখন যা হোক একটা হেস্তনেস্ত না করে আর ছাড়ছে না। যতক্ষণ সে বেঁচে আছে ততক্ষণ আমরা কেউই নিরাপদ নই।
এ সময় আমার সমস্ত লোক নানা জায়গায় ছড়িয়ে রয়েছে, যদি আমরা সবাই এক জায়গায় থাকতাম তাহলে আমার অত চিন্তা থাকতো না। তবু 12-13 জন এখানে আমরা আছি, রায়মল্ল সাহেব একা এসে বড় কিছু করতে পারবে বলে আমার মনে হয় না।
সর্দার, তুমি গাছের গুঁড়িতে ছোড়া বিনতে পারো, বাতাসের সঙ্গে লড়াই করতে পারো, নিজের দলের ভিতরে বসে আস্ফালন করতে পারো, কিন্তু রায়মল্ল সাহেব তোমার জম সে কথা যেন মনে থাকে। মনে পড়ে একবার তুমি তার হাতে ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছিলে?
আরে সেবার আমি একা পড়ে গেছি আর আমার কাছে কোনো অস্ত্র শস্ত্র ছিল না, আমি ভয় পালিয়ে এসেছি। এখন আমার কাছে সবসময় পিস্তল ছোড়া সবকিছু থাকে, এখন যদি একবার দেখা হয় তাহলে দেখিয়ে দেব সে কেমন গোয়েন্দা।
হঠাৎ কোথা থেকে কে যেন বলে উঠল,
শিগগির দেখা হবে, প্রস্তুত হয়ে থাকো।
কে কে কথা বলল?
কিন্তু কেউই উত্তর দিল না। আগুনের তেজ তখন অনেকটা নিভে এসেছে, তাই সবার মুখ স্পষ্ট দেখাও যাচ্ছে না। রঘুনাথ রাগে চারদিকে তাকাল, কেউ কোনো উত্তর দিল না।
তার মানে হয় আমাদের দলের মধ্যে কেউ নেমঘারাম আছে, নয়তো রায়মল্ল সাহেবের চর কেউ এখানে ঘুরছে।
যা গো কথা ছেড়ে দাও, কেউ হয়তো ঠাট্টা করে তোমায় রাগাবার জন্য এই কথা বলেছে, এখন বলো দেখি উপায় কি।
তার আর মনে হলো এ কথা বলেছে সেই লাল পাগড়ি পরা লোকটা, তার আর দৃঢ় ধারণা হল এই লোকটাই রায়মল্ল। সে ভাবতে লাগল কি করে রায়মল্ল সাহেবের সঙ্গে কথা বলবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে রঘুনাথকে বলল,
রঘুনাথ তোমরা রায়মল্ল গোয়েন্দার কথা বলছ তো? আমি তো তাঁকেই খুঁজতে যাচ্ছিলাম, পথে তোমরা বাধা দিলে।
তারা এই কথা বলেই সেই লাল পাগড়ি লোকটার দিকে আর চোখে তাকাল, আর রায়মল্লের নাম উচ্চারণ করা মাত্র তারা দেখল সেই ব্যক্তি অত্যন্ত অবাক হয়ে তারার মুখের দিকে তাকিয়ে আছেন, তাঁর দু চোখে যেন এক অপূর্ব দীপ্তি। তারা ভুল বোঝেনি, তিনি ছদ্মবেশে স্বয়ং গোয়েন্দা সর্দার রায়মল্ল সাহেব। ডাকাতদের মধ্যে নারায়ণ রাম নামে একজন বলে উঠল,
দেখেছো ব্যাপারখানা? জানি এখানকার লোকে এখন আমাদের ধরিয়ে দেবার জন্য রায়মল্ল গোয়েন্দার সঙ্গে ষড়যন্ত্র করছে, এই মেয়েটাকে দিয়ে নিশ্চয়ই কোনো খবর পাঠাচ্ছিল।
সে কি তারা? তুমি রায়মল্ল সাহেবের কাছে কেন যাচ্ছিলে?
প্রত্যুৎপন্ন মতি তারা সঙ্গে সঙ্গে উত্তর দিল,
আমি রায়মল্ল গোয়েন্দার কাছে একটা খবর নিয়ে যাচ্ছিলাম।
ভোজ সিংহ নামে এক বিশাল আয়তন ডাকাত লাফিয়ে উঠে তারার সামনে এসে বলল,
কি তুমি রায়মল্ল গোয়েন্দার কাছে খবর নিয়ে যাচ্ছিলে? কি খবর এক্ষুনি বলো, নইলে মুখ চিরে কথা বার করে নেব।
যেই না ভোজ সিংহ তারার সামনে এসে উপস্থিত হল, অমনি কোথা থেকে সবার অলক্ষ্যে ঠিক সেই সময় রায়মল্ল সাহেবও তার পেছনে এসে দাঁড়ালেন। তারা বুঝল পাছে ভোজ সিংহ তার উপর কোনো অত্যাচার করে, এই জন্য তিনি ভোজ সিংহের পেছনে এসে দাঁড়িয়েছেন। সাহসে ভর করে তারাবাই বলল,
আমায় ভয় দেখাচ্ছ কেন? আমি নিজেই তো বলছি, শোনো, অনেকদিন আগে আমার বাবার সঙ্গে রায়মল্ল সাহেবের বাবার বন্ধুত্ব ছিল। বাবা এখন মুমূর্ষু, মৃত্যুর আগে তিনি রায়মল্ল গোয়েন্দাকে একটি আশ্চর্য গুপ্ত কথা বলে যেতে চান। বাবা কার কাছে শুনেছিলেন রায়মল্ল গোয়েন্দা এখন লাল পাহাড়ে আছেন, তাই তিনি আমাকে দিয়ে এই কথা বলে পাঠাচ্ছিলেন যে বুদিগ্রামে বাবার সঙ্গে একবার রায়মল্ল সাহেবের দেখা হওয়া বিশেষ দরকার। আমি এই সংবাদ দিতেই রায়মল্ল সাহেবের অনুসন্ধানে লাল পাহাড়ে যাচ্ছিলাম।
তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্না তারা এইভাবে নিজের প্রয়োজনীয় সমস্ত কথা ছদ্মবেশী রায়মল্লকে জানিয়ে সংক্ষেপে নিজের বাসস্থানের ঠিকানাও বলে নিশ্চিন্ত হল। তারা যে কি খেলা খেলল দস্যুরা কেউই তার কিছুই বুঝতে পারল না। অথচ অতি সহজে তারার কার্যসিদ্ধি হল।
চমৎকার, তাহলে তারাকে আরেকবার ছেড়ে দি ও রায়মল্ল গোয়েন্দার সঙ্গে দেখা করুক। হ্যাঁ, রায়মল্ল একাব মুদি গ্রামে তারার বাবার কাছে অসহায় অবস্থায় যাবে, আর আমরা সকলে মিলে তাকে আক্রমণ করব।
ঠিক এই সময় আরেকটি অদ্ভুত ঘটনা ঘটল। কে যেন আবার কোথা থেকে বলল,
আজ রাতেই রায়মল্ল তারার বাবার কাছে যাবে, কারো সাধ্য থাকে সেখানে যেও।
সবাই যেন চমকে উঠল। দস্যুদের সে চমকে শুধুই ভয়, রায়মল্লর ভয়। রঘুনাথ এক এক করে প্রত্যেকের সামনে উপস্থিত হল, প্রত্যেককে জিজ্ঞেস করল,
কে বলল এ কথা? তুই 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 তুই
কেউই স্বীকার করল না। অবশেষে রঘুনাথ প্রতাপের কাছে উপস্থিত হয়ে জিজ্ঞেস করল,
প্রতাপ, তুমি কি আমাকে রাগাবার জন্য এ কথা বলেছ?
রায়মল্ল সাহেব এই প্রতাপ অর্থাৎ প্রতাপ সিংহ ছদ্মবেশে দস্যুদের মধ্যে উপস্থিত ছিলেন, আর এর মাথাতেই ছিল লাল পাগড়ি। প্রতাপ বেশি রায়মল্ল সাহেব বললেন,
প্রমাণ করো।
প্রমাণ করবার আমার দরকার নেই, আমার মনে হচ্ছে তুমিই বলেছ। দেখো, আমি তোমায় সোজা কথা বলছি, যদি ভালো চাও এরকম করে আর আমায় রাগিও না। ফের যদি এরকম কাজ করো তাহলে তোমারই একদিন কি আমারই একদিন প্রতাপ।
প্রতাপ ওরফে রায়মল্ল কোনো কথা বললেন না। তার যুক্তি ও কাজের ফল অন্য লোকের বুদ্ধির অগম্য। রায়মল্ল সাহেব আবার আগুনের কাছে গিয়ে বসলেন। ভোজ সিংহ জিজ্ঞেস করল,
এই প্রতাপ লোকটা কে, কোথা থেকে এলো?
ও জয়পুরে একটা ডাকাতের দলে ছিল। রাজারাম সিংহের ডাকাতের দলে এসে প্রতাপ প্রথমে ভর্তি হয়। তারপর রায়মল্ল সাহেব যখন রাজারামের সমস্ত দল পাকড়াও করে, সেই সময় প্রতাপ এবং আর দুই তিনজন ছিটকে এসে রঘুনাথের দলে মেশে। কিন্তু রঘুনাথের সঙ্গে প্রতাপের ভালো বনে না, একদিন না একদিন দুজনে খুনোখুনি হবেই।
তারা যাতে পালাতে না পারে তার বন্দোবস্ত করে রঘুনাথ অন্যান্য দু চারজন অনুচর নিয়ে প্রস্থান করল। তারা নিজের তাঁবুর দিকে এগোতে যাবে এমন সময় রায়মল্ল সাহেব ইঙ্গিতে তাকে ডাকলেন। তারা তার কাছে গেল। রায়মল্ল সাহেব ওরফে প্রতাপ বললেন,
আমার কথার কোনো জবাব দিতে হবে না, আমি যা বলি মন দিয়ে শোনো। তুমি তো বুঝতেই পেরেছ আমি কে। আমার উপর বিশ্বাস করে নির্ভয় তাঁবুর ভেতরে গিয়ে শুয়ে থাকো, কেউ তোমার দেহ স্পর্শ করতে পারবে না। এইখানে সবসময় তোমাকে রক্ষা করবার জন্য আমি ছাড়া অন্য তিন চারজন লোক আছে, তোমার কোনো ভয় নেই। আমি তোমার বাবার কাছে যাচ্ছি, রঘুনাথও যে সেখানে যাবে তা আমি বেশ বুঝতে পেরেছি।
রায়মল্ল সাহেব চলে গেলেন। তারাবাই মন্ত্রমুগ্ধের মতো যতক্ষণ তাকে দেখা গেল ততক্ষণ তার দিকে তাকিয়ে রইল। প্রায় তিন ঘন্টা পরে তারার বাবা অজয় সিংহের দরজার বাইরে কে যেন আঘাত করল। শয্যা থেকেই রুগ্ন অজয় সিংহ জিজ্ঞাসা করলেন,
দরজায় ঘা দেয় কে?
অজয় সিংহের পাশে বসেছিল চাকর মঙ্গল। সে চার বছর আগে কোথায় যেন চলে গিয়েছিল, আর অজয় সিংহের এই শেষ সময়ে কোথা থেকে যেন আবার ফিরে এসেছে। মঙ্গল বলল,
চোর ছেঁচোর না হয় ডাকাত হবে, নইলে এত রাতে কে আর এখানে আসবে?
না না, আজ রাতে একজনের আসার কথা আছে, তুমি একবার গিয়ে দেখে এসো তো।
মঙ্গল দরজা খুলতেই রঘুনাথ ছদ্মবেশে ঘরে প্রবেশ করে বলল,
নমস্কার, আমার নাম রায়মল্ল, আমি কোম্পানির তরফে গোয়েন্দার কাজ করি। অনেক সময় সাহেবের বেশ পরিধান করি বলে লোকে আমায় রায়মল্ল সাহেব বলেও ডাকে।
তা আপনি এখানে কি উদ্দেশ্যে এসেছেন?
উদ্দেশ্য? আপনার মেয়ে বলল আপনি আমায় ডেকে পাঠিয়েছেন, আমার নিজের কোনো উদ্দেশ্য তো আমি এখানে আসিনি।
আপনার সঙ্গে আমার মেয়ে দেখা হয়েছিল, কি বলল সে?
তারা বলল আপনি আমাকে কি একটা গুপ্ত কথা বলতে চান,
রঘুনাথ যেভাবে অজয় সিংহের প্রশ্নের উত্তর দিল তাতে সন্দেহের কোনো বিশেষ কারণ নেই। অজয় সিংহ তাকে অবিশ্বাস করলেন না। যেসব কথা তিনি রায়মল্ল সাহেবের কাছে বলবেন বলে স্থির করে রেখেছিলেন সেই সব কথা বলতে উদ্যত হয়েছেন এমন সময় রায়মল্ল ঘরে প্রবেশ করলেন। তার বেশ রাজপুত ভদ্রলোকের মতো। ঘরে ঢুকেই তিনি রঘুনাথকে জিজ্ঞেস করলেন,
তুমি কে?
কর্কশ স্বরে রঘুনাথ উত্তর দিল,
তুমি কে?
তুমি আগে নিজের পরিচয় দাও।
তুমি আগে তোমার নাম বলো।
দুজনের এই বাগবিতণ্ডার মধ্যে সভয়ে ক্ষীণ স্বরে অজয় সিংহ রায়মল্লকে সম্বোধন করে বললেন,
আমি তোমার চিনি, তোমার মুখ দেখেই আমি চিনতে পেরেছি। তোমার বাপের মুখখানি ঠিক যেন তোমার মুখে বসানো। যদি তারা তোমার কাছে যথাসময় উপস্থিত না হয়ে সংবাদ দিতে না পেরে থাকে, তাহলে আজ ভগবান তোমায় এনে দিয়েছেন। তোমার নাম রায়মল্ল না হয়ে যায় না। নিশ্চয় তুমি সেই খ্যাতনামা গোয়েন্দা সর্দার রায়মল্ল।
রায়মল্ল সাহেব হেসে অজয় সিংহকে প্রণাম করলেন। তারপর জিজ্ঞাসা করলেন, এ লোকটা কে?
লোকটা প্রবঞ্চক। কি আশ্চর্য, তোমার নামে নিজের পরিচয় দিচ্ছিল।
আমার নামে পরিচয় দিচ্ছিল? তাহলে তো লোকটাকে দেখতে হচ্ছে।
এই বলে আগন্তুক যুবককে ভাববার সময় না দিয়েই তার দাড়ি গোঁপ ধরে রায়মল্ল সাহেব সজোরে এক টান মারলেন। পরচুলা দাড়ি গোঁপ খুলে যাওয়ায় রঘুনাথের আসল চেহারা বেরিয়ে এলো।
রঘুনাথ, তুমি?
রায়মল্লের নাম শুনেই রঘুনাথ ভয় পেয়ে গিয়েছিল। এবার সে রায়মল্লর হাত ছাড়িয়ে পালিয়ে গেল। তবে রঘুনাথ বুঝতে পারল না যে রায়মল্লই প্রতাপ, কারণ রায়মল্ল তখন প্রতাপের ছদ্মবেশে নেই। শুধু পোশাক নয়, রায়মল্লর গলার স্বরও অন্যরকম। রঘুনাথ পালিয়ে গেলে রায়মল্ল সাহেব স্থির ধীর গম্ভীরভাবে অজয় সিংহের শয্যার পাশে বসে জিজ্ঞাসা করলেন,
আপনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন?
তোমায় কে বলল? তারার সঙ্গে কি তোমার দেখা হয়েছিল?
হয়েছিল।
কোথায়?
তারা এখন রঘু ডাকাতের অধীনে বন্দিনী।
সংক্ষেপে রায়মল্ল সাহেব সমস্ত কথা বিবৃত করলেন।
আহারে, আমি কেন যে ওকে যেতে দিলাম! আচ্ছা, এই রঘু ডাকাত কে?
যাকে এইমাত্র দেখলেন।
রঘুনাথ কি এখন দস্যু দলে মিশেছে?
মিশেছে কি, ওই তো পাহাড়ি ডাকাতের দলের সর্দার। ওর দলকে ধরিয়ে দেওয়ার জন্যই তো কোম্পানি আমাকে ডেকেছে।
আমার তারামাহের তবে কি হবে? রঘু কি খুন করে ফেলবে নাকি?
আপনি চিন্তিত হচ্ছেন কেন? তার আর কোনো ক্ষতি হবে না, আমি প্রাণ দিয়ে ওকে রক্ষা করব। এখন আপনি তাড়াতাড়ি বলুন কি বলার আছে, আমাকে তারার কাছে ফিরে যেতে হবে।
তোমায় অনেক কথা বলতে হবে, অনেক অনেক সময় লাগবে। তুমি ছাড়া আমার পিতৃমাতৃহীন পালিতা কন্যা তারার প্রাপ্য সম্পত্তির আর কেউ পুনরুদ্ধার করতে পারবে না। তারা সত্য প্রমাণার্থে যে যে কাগজপত্র বা দলিল দস্তাবেজ প্রয়োজন সে সমস্ত খোয়া গেছে।
আপনি এতদিন এ কথা কাউকে বলেননি কেন?
কোনো লাভ হতো না। এখন যে সুযোগ পেয়েছি এই সুযোগ আগে ছিল না। এখন আমি কিছু কাগজপত্র ও দু একটা এমন সন্ধান পেয়েছি যাতে আমার মনে অনেকটা আশা জন্মেছে। তাই কিন্তু এখন এসবের আগে তারাকে উদ্ধার করতে হবে। তুমি এখন যাও রায়মল্ল, যাও, তারাকে উদ্ধার করে আমার কাছে ফিরে এসো। আমি 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 তোমায় সে গুপ্ত কাহিনী সব বলবো।
আচ্ছা বেশ।
রায়মল্ল বেরিয়ে গেলেন। যেখানে তারাবাই বন্দিনী ছিল তার কিছু দূরে একটা ছোট্ট জঙ্গলের কাছে তিনি ঘোড়া থামালেন। সঙ্গে সঙ্গে সেই বনের ভেতর থেকে কৃষক বেশি একটা লোক বেরিয়ে এলো। রায়মল্ল সাহেব তার কাছ থেকে জানতে পারলেন যে রঘুনাথ এখনও ফেরেনি। তিনি ছদ্মবেশ বদলে প্রতাপের বেশ ধারণ করলেন। তারপর ঘোড়াটা ওই লোকটার কাছে রেখে শিবিরে গিয়ে অন্যান্য নিদ্রিত দস্যুদের একপাশে শুয়ে পড়লেন। এদিকে রঘুনাথ ফিরে এসে প্রথমেই প্রতাপের অনুসন্ধান করল। দেখল সে ঘুমোচ্ছে। অনেকক্ষণ ধরে রঘুনাথ কি যেন ভাবল, মনে করেছিল ফিরে এসে সে প্রতাপকে দেখতে পাবে না। প্রতাপের ওপর তার সন্দেহ হয়েছিল। সে কখনো ভাবত প্রতাপ রায়মল্লের চর, আবার কখনো ভাবত সে নিজেই বা রায়মল্ল সাহেব। কিন্তু আজ রঘুনাথের সে ভ্রম দূর হল। প্রতাপ যে ছদ্মবেশী রায়মল্ল সাহেব নয়, এই বিষয়ে তার স্থির ধারণা জন্মাল। রঘুনাথ নিদ্রিত দস্যুদের মধ্যে ভোজ সিংহকে বাইরে ডেকে আনল।
ভোজসিংহ, ভোজসিংহ, বেরিয়ে এসো, কথা আছে।
এখন আচ্ছা চলো।
যে ছোট্ট শিবিরে তারাবাই বন্দিনী ছিল, তারই পেছন দিকে দুজনে কথা বলতে লাগল। রঘুনাথ ভোজ সিংহকে জানাল যে তার সঙ্গে রায়মল্লর দেখা হয়েছে। তারপর বলল,
ভোজ সিংহ, আমার বিশ্বাস আমাদের দলে রায়মল্ল নেই, কিন্তু আমি নিশ্চিত এখানে তার এক চর আছে।
কে?
প্রতাপ।
আমি একটা কথা বলবো, এখান থেকে জাল গুটো।
রায়মল্ল যখন পিছু নিয়েছে তখন দিন কতক গা ঢাকা দেওয়াই ভালো, বুঝলে? কিন্তু যাবার আগে একটা কাজ করতে হবে, এর প্রতাপ বেটাকে মেরে যেতে হবে। ওটা বিশ্বাসঘাতক, রায়মল্লের চর।
আমি তো কবে থেকেই ওকে শেষ করে দিতে চাই, কিন্তু দলের ভেতর অনেক লোকের সঙ্গে ওর বেশ ভাব।
শোনো 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 শোনো, ওই যে তিনজন নতুন লোক আমাদের দলে এসে সম্প্রতি মিশেছে, ওরা কিন্তু এদেশীয় নয়। এদেশের লোকেদের উপর ওদের মায়াও নেই দয়াও নেই, ওদের দিয়েই কাজ হবে, বুঝলে? তুমি ওদের ডেকে নিয়ে এসো, তারপর আমি সব বলছি।
দুজনে কথা বলতে বলতে চলে গেল। তবে শিবিরের ভেতরে থেকে তারাবাই সব কথাই শুনল। রঘুনাথের এই পরামর্শ শুনে তার সর্বাঙ্গ শিউরে উঠল। সে একবার উঁকি মেরে দেখল রঘুনাথ ও ভোজ সিংহ চলে গেছে, এবং যে প্রহরী তার রক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিল সেও ঘুমোচ্ছে। তারা আর স্থির থাকতে পারল না, নিঃশব্দে বেরিয়ে দস্যুদের শিবিরে প্রবেশ করল। সবাই ঘুমোচ্ছে। একপাশে প্রতাপকে দেখে তারা তাঁর কাছে গেল। প্রতাপ অর্থাৎ রায়মল্ল অবশ্য ঘুমননি, তিনি জেগেই ছিলেন, এবং তার অনুচরেরা এসে সব খবরই তাকে পৌঁছে দিয়েছিল। রায়মল্লর মাথার কাছে এসে তারাবাই বসে চুপি চুপি বলল,
রঘুনাথ আপনাকে হত্যা করবার পরামর্শ করছে।
আমি জানি, আমার জন্য তোমার কোনো ভয় নেই, তবে তুমি যে নিজে আমায় সাবধান করে দিতে এসেছো তার জন্য ধন্যবাদ। তুমি যেখানে ছিলে সেইখানে যাও, রঘুনাথ তোমায় যেখানে নিয়ে যেতে চায় তার সঙ্গে সেইখানে যেও, যেন আমি ছায়ার মতো তোমার সঙ্গে সঙ্গে থাকব। এখানে আর বসে থেকো না, কেউ তোমায় আমার কাছে দেখলে সন্দেহ করবে, যাও যাও।
তারা আর কথা বলতে পারল না, সেখান থেকে উঠে চলে আসছে এমন সময় আর একটা কথা মনে পড়াতে প্রতাপকে বলতে গেল। আর ঠিক সেই সময় পিছন থেকে রঘুনাথ তার পোশাক ধরে এক টান মারল।
তারা, তুমি ওদিকে যাচ্ছিলে কেন?
প্রতাপকে সাবধান করতে।
কিসের সাবধান?
আমি জানি তোমরা ওকে খুন করার মতলব করছো, আমি তোমাদের পরামর্শ সব শুনেছি।
আমাদের কথায় তোমার থাকবার কোনো দরকার নেই, তুমি নিজের বিপদ নিজে ডেকে আনছো। এতক্ষণ তুমি বাঁধা ছিলে না, এইবার দেখছি তোমায় বেঁধে রাখতে হবে। তারা,
রঘুনাথ, আমি তোমার হাতে পায়ে পড়েছি, এখন তোমার যা ইচ্ছে করতে পারো, কিন্তু যেন রঘুনাথ ওপরে একজন আছেন, তিনি তোমার এই পাপ কাজ সব দেখতে পাচ্ছেন, একদিন না একদিন এর ফল তুমি পাবেই পাবে।
তার আর কথা শুনে রঘুনাথের বড় রাগ হল। তার আর গলায় হাত দিয়ে ধাক্কা দিতে দিতে সে তাকে শিবিরের বাইরের দিকে নিয়ে এসে বলল,
তুমি যেখানে ছিলে সেইখানে যাও। ভাগ্যিস আমি ঠিক সময় এসে পড়েছিলাম, তাই তুমি প্রতাপের সঙ্গে কথা বলতে পারলে না, নইলে আমাদের গুপ্ত পরামর্শ প্রতাপ সব টের পেয়ে যেত। তারা,
তারা আবার শিবিরে প্রবেশ করল। এদিকে রঘুনাথ জানতেও পারল না যে রায়মল্ল তার গুপ্ত পরামর্শ সবই জেনে গেছেন। রঘুনাথের আদেশে ভোজ সিংহ একে একে প্রত্যেক দস্যুকে জাগাল, শুধু প্রতাপকে কেউ ডাকল না। নিঃশব্দে অন্যান্য দস্যুরা চলে গেল, শুধু রঘুনাথ, ভোজ সিংহ আর তিনজন বিদেশীয় দস্যু প্রতাপকে হত্যা করবার জন্য রয়ে গেল। রঘুনাথের আদেশে তারাকেও অন্যান্য দস্যুদের সাথে যেতে হল। কি করে হত্যা করতে হবে, কোন খড়ের ভেতরে প্রতাপের মৃতদেহ ফেলে দিতে হবে, এই সমস্ত কথা বুঝিয়ে অবশেষে সেই তিনজন বিদেশীয় দস্যুকে রেখে ভোজ সিংহ ও রঘুনাথ দুজনেই প্রস্থান করল। যখন সকলে চলে গেল, তখন হাসতে হাসতে প্রতাপ অর্থাৎ রায়মল্ল চোখ খুললেন। তিনি ওই তিনজনের দিকে ফিরে বললেন,
তোমরা বেশ কাজ করেছ, ওদের বেশ বোকা বানিয়েছ। রঘুনাথ যে তোমাদের আমার অনুচর ভাবেনি এবং তোমাদের উপর বিশ্বাস করে যে এত বড় একটা হত্যাকাণ্ডের ভার দিয়েছে, তাতে আমি বড় সন্তুষ্ট হয়েছি।
আসলে এই তিন বিদেশীয় দস্যু রায়মল্লের অনুচর। তারা অনেক মিথ্যে কথা বলে রঘুনাথের দলে মিশেছিল, কিন্তু রঘুনাথ একদিনও এদের ওপর কোনো সন্দেহ করেনি। রায়মল্ল একজন দস্যুকে সম্বোধন করে বললেন,
এখন শোনো, দুটো ছোড়ায় রক্ত মাখিয়ে রঘুনাথকে দেখাও যে তোমরা প্রতাপকে হত্যা করেছ। এখন ওরা সকলে রাজেশ্বরী উপত্যকায় যাচ্ছে, তোমরাও সেইখানে যাও। লাল পাহাড়ের পাশে বনের ভেতর দিয়েও রাজেশ্বরী উপত্যকায় যাওয়া যায়, দস্যুরা সে পথ দিয়ে যাবে না, তাদের অনেক ঘুরে যেতে হবে, সেখানে পৌঁছতে প্রায় বেলা আড়াইতে হবে। আমি ইতিমধ্যে একটা প্রয়োজনীয় কাজ সেরে লাল পাহাড়ের পাশে বনের ভিতর দিয়েই রাজেশ্বরী উপত্যকায় উপস্থিত হব। বোধহয় সবার আগে আমি সেখানে পৌঁছব। আমি যাকে যেমন ভাবে কাজ করতে শিখিয়ে দিয়েছি সকলে যেন ঠিক সেই রকমই করে, তার একটু ব্যতিক্রম হলেই ধরা পড়ে যাবে, খবরদার, খুব সাবধান।
এই ঘটনার কিছুক্ষণ পরে রায়মল্ল শিবির থেকে বেরিয়ে গেলেন। অজয় সিংহের বাড়ি থেকে বেরিয়ে যেখানে একটা ঘোড়া রেখে এসেছিলেন আবার সেখানে গেলেন। আবার সেই ব্যক্তি এসে তাকে পোশাক দিল। ছদ্মবেশ পরিত্যাগ করে প্রতাপ রায়মল্ল সাজলেন। উষার চিহ্ন তখনও চারিদিকে প্রকাশ পায়নি, অল্প অল্প আলো, অল্প অল্প অন্ধকার তখনও বর্তমান। রায়মল্ল সাহেব তীর বেগে ঘোড়া ছুটিয়ে অজয় সিংহের বাড়িতে পৌঁছলেন। মঙ্গল এসে সদর দরজা খুলে দিল। অজয় সিংহ নানা প্রশ্ন করলেন, তিনি সংক্ষেপে সমস্ত কথা বিবৃত করে বললেন,
এবার আপনি তারার কথা বলুন।
তারার পিতা অতুল সম্পত্তি রেখে পরলোক গমন করেন, তারা তাঁর একমাত্র কন্যা, আর কোনো উত্তরাধিকারী ছিল না। তারার পিতা মৃত্যুকালে এই মর্মে একখানা উইল করেন, যতদিন না তারার বিয়ে হয় ততদিন তার সৎমা তার অভিভাবিকা হয়ে থাকবেন। তারার বিয়ে হলে সেই জামাতা তার সম্পত্তির অধিকারী হবেন এবং তারার সৎমা খোরাক, পোশাক ও 500 টাকা মাস ভাড়া পাবেন। কিন্তু যদি বিয়ের আগেই তারার মৃত্যু হয় তাহলে তারার সৎমা পোষ্যপুত্র গ্রহণ করবেন এবং সেই তাঁর সম্পত্তির উত্তরাধিকারী হবে। তাতেও তারার সৎমা আজীবন মাসহারা ও খোরাক পোশাক পাবেন।
তারপর কি হলো?
তারার যখন 5 বছর বয়স তখন তারার সৎমা তাকে তার মাসির বাড়িতে ছল করে পাঠিয়ে দেন। সেখানে লোক লাগিয়ে তারাকে পুকুরে ডুবিয়ে মারেন।
আপনার সঙ্গে তারার কি সম্পর্ক?
তারার বাবা আমার খুড়তুতো ভাই। আমাদের দুভাই বড় অসৎ ভাব ছিল। আগে আমাদের পৈতৃক সম্পত্তি ভাগ হয়নি, কিন্তু তারার বাবার সঙ্গে আমার অসৎ ভাব হওয়াতে মোকদ্দমা করে আমি বিষয় সম্পত্তি ভাগ করে নি। তারার বাবা ব্যবসা বাণিজ্য করতেন, আমিও ব্যবসা বাণিজ্য করতাম। অদৃষ্ট গুণে তারার বাবা ব্যবসায় বিশেষ উন্নতি করেন, আর দুর্ভাগ্যবশত আমি ব্যবসায় সর্বশান্ত হই। তার মৃত্যুর কিছুদিন আগে আবার আমার সঙ্গে তার সদ্ভাব হয়। যখন আমি তারার পুকুরে ডুবে যাওয়ার সংবাদ পাই, তখন মৃতদেহ দেখবার জন্য আমি সেখানে যাই।
তারার মৃতদেহ? আপনি কি বলছেন, তারা তো এখনো জীবিত।
তারার মৃত্যু হয়নি, কিন্তু ঠিক তারার মতো আরেকটি মেয়ের মৃত্যু ঘটেছিল। তারা সৎপা সেই মৃতদেহটিকে তারার মৃতদেহ বলে নিয়ে যায়, ফলে সবাই জানে যে তারার মৃত্যু হয়েছে। আমি তারাকে খুব কমই দেখেছিলাম, মৃতদেহ দেখে তাই আগে চিনতে পারিনি।
তারপর তারাকে আপনি কেমন করে পেলেন, আর কেমন করেই বা জানলেন এই তারাই সেই তারা?
অজয় সিংহ বৃদ্ধ মঙ্গলকে দেখিয়ে বললেন,
তারার যখন জন্ম হয় তখন এই মঙ্গল আমার ভাইয়ের ভৃত্য ছিল। যতদিন আমার ভাই জীবিত ছিলেন ততদিন এই মঙ্গল তারাকে লালন পালন করে। তারপর তাঁর মৃত্যু হলে মঙ্গল এসে আমার কাছে থাকে। তারার চিবুকে ছেলেবেলায় দু একটা কাটাকুটি চিহ্ন ছিল, মঙ্গল সেটা জানত। সেই চিহ্ন দেখে জীবিত তারাকে মঙ্গল চিনতে পেরেছিল।
কিন্তু তারাকে মেরে ফেলার কারণ কি? উইল অনুযায়ী এমনিতেই তো তারার সৎমা মাসে মাসে টাকা পেতেন।
লোভ রায়মল্ল, লোভ। তারাকে মেরে ফেলতে পারলে আমার ভাইয়ের অতুল সম্পত্তি তারার সৎমার কাছে আসবে, আর একটা নামমাত্র পোষ্যপুত্র নিয়ে আজীবন সে সুখে স্বচ্ছন্দে সমস্ত বিষয় ভোগ করতে পারবে। তাছাড়া এর মধ্যে অন্য লোক আছে, তারই ষড়যন্ত্রে এইসব ঘটেছে। আসলে আসলে তারার সৎমার চরিত্র ভালো ছিল না। জগৎ সিংহ নামে এক ব্যক্তির সঙ্গে সে গুপ্ত প্রণয়ে আবদ্ধ, তারই পরামর্শে এইসব হয়েছে। সে লোকটা রাজার হালে আছে, বিষয় সম্পত্তি এখন যেন সব তারই হয়েছে। আগে সে আমার ভাইয়ের বিষয় সম্পত্তির তত্ত্বাবধায়ক ছিল। ভাই বেঁচে থাকতেই তারার বিবাদের সঙ্গে সেই লোকটির গুপ্ত প্রণয় হয়, কিন্তু সে কথা কেউ জানতে পারেনি। এখন সেই হত্যাকর্তা বিধাতা।
আপনি এইসব কথা কেমন করে জানতে পারলেন?
আমার ভাইয়ের মৃত্যুর দিন কয়েক পরেই তারাকে কে চুরি করে নিয়ে যায়। মঙ্গল একবার ছুটি নিয়ে বাড়ি যায়। দেশে যাবার সময় বাংলাদেশের এক জায়গায় সে তারাকে দেখে চিনতে পারে। বর্ধমানে একটি গৃহস্থ লোকের বাড়িতে মঙ্গল রাত কাটানোর জন্য অতিথি হয়। সেইখানে সে তারাকে প্রথম দেখে। দেখি তার সন্দেহ হয়। তারপর গৃহস্বামীকে মঙ্গল সে কথা জিজ্ঞাসা করে। গৃহস্বামী একজন বাঙালি বাবু, তার নাম জনার্দন দত্ত, ভদ্র কায়স্থ। তিনি জানান অনেকদিন আগে তার বাড়িতে একজন পশ্চিম দেশীয় রাজপুত এই মেয়েটিকে নিয়ে আসেন, আর এক রাতের আশ্রয় চান। পরদিন সকালে রাজপুত লোকটা তারাকে রেখে পালিয়ে যায়। জনার্দন তারপর অনেক অনুসন্ধান করেও সেই রাজপুতকে খুঁজে পায়নি। মঙ্গল আমাকে চিঠি লিখে সব জানায়, আমি তখন তারাকে নিয়ে আসি।
তারাকে পেয়ে আপনি রাজার কাছে বিচার প্রার্থী হলেন না কেন?
হয়েছিলাম, নালিশ করেছিলাম। 12 দিন ধরে ক্রমাগত মোকদ্দমা করে শেষে আমার হার হয়। তারার সৎমা এসে বলে এই মেয়েটিকে সে কখনো দেখেনি। তারার মাসি, যার বাড়িতে ছল করে তারাকে পাঠানো হয়েছিল, তিনিও বলেন এই মেয়েটিকে আগে কখনো দেখেননি। যে জেলে পুকুর থেকে জালে তারার মৃতদেহ তুলেছিল সেও হলফ নিয়ে মিথ্যে কথা বলে। এছাড়া ঘুষ খেয়ে দু চারজন প্রতিবেশীও মিথ্যে সাক্ষ্য দেয়। কাজেই আমি প্রকৃত তারার অস্তিত্ব ও সত্য প্রমাণ করতে পারলাম না। মোকদ্দমায় হার হয়ে শেষ দশায় যা কিছু খুঁজেছিল তাও গেল। তারপর এতদিন অতি কষ্টে তারার ভরণ পোষণ করেছে, যদি ভগবান মুখ তুলে তাকান তাহলে একদিন তারা সুখী হবেই। আমি সেইটুকু দেখে মরতে পারলে শান্তি পাব।
এখন এমন কি প্রমাণ পেয়েছেন যাতে আপনি তারার সত্য প্রমাণ করতে সাহস করছেন?
কাগজপত্র ছাড়া আমি এখন তিনটে বিষয় পেয়েছি। আমার প্রথম এবং প্রধান সাক্ষ্য মঙ্গল। ছেলেবেলায় সে তারাকে মানুষ করেছিল, সুতরাং তার কথা আদালত গ্রাহ্য করবে।
নাও করতে পারে। মঙ্গল ছেলেবেলায় তারাকে মানুষ করেছিল বলেই যে সে এখনো তাকে ঠিক চিনতে পারবে সে কথা সার্বত্তা কি?
আমার দ্বিতীয় কারণ তোমাকে মুখে না বলে হাতে হাতে দেখাচ্ছি। এই ছবিটা কার বলো দেখি?
অজয় সিংহ রায়মল্লের হাতে হাতির দাঁতের ওপরে খোদিত একটা বহু পুরনো ছবি দিলেন। রায়মল্ল ছবিটা দেখেই চিনতে পারলেন।
এ তো তারার ছবি।
না, এ আমার ভাইয়ের প্রথম পক্ষের স্ত্রী অর্থাৎ তারার নিজের মায়ের ছবি। তারার মাকে অল্প বয়সে একদম তারার মতোই দেখতে ছিল।
আদালতে এ তর্ক কতদূর দাঁড়াবে তা আমি ঠিক বলতে পারি না।
আচ্ছা, এও যদি প্রকৃত প্রমাণ বলে গ্রাহ্য না হয় তাহলে আরেকটি কারণে আমি বোধহয় মোকদ্দমায় জয়ী হব। যে রাজপুত তারাকে জনার্দন দত্তের বাড়িতে রেখে এসেছিল, মঙ্গল অনেক অনুসন্ধানের পর সেই লোকটাকে বার করেছে। টাকার লোভে এই পাপ কাজে সে সাহায্য করেছিল, এখন সে খেতে পায় না, হাতে হাতে পাপের প্রতিফল পেয়েছে। কষ্টে পড়ে তার একটু ধর্মজ্ঞান হওয়াতে আদালতে আমার সহায়তা করতে সম্মত হয়েছে।
আদালতে এ সাক্ষ্যতেও বড় বিশেষ কোনো কাজ হবে না, তবে একে দিয়ে আমার কিছু উপকার হবে।
কেন? সে লোকটি নিজ মুখে যদি দোষ স্বীকার করে আর যে ব্যক্তি তাকে এই কাজে নিযুক্ত করেছিল তাকে যদি চিনিয়ে দিতে পারে তাহলে আদালত মানবে না।
না, তাতেও কোনো কাজ হবে না, কেননা তারা এখন বড় হয়েছে। সে লোকটি শপথ করে এমন কথা বলতে পারবে না যে এই সেই তারা এবং এই তারাকেই সে বর্ধমানে রেখে এসেছিল।
অজয় সিংহের সকল উৎসাহ সকল তেজ মুহূর্তের মধ্যে যেন নষ্ট হল, তিনি হতাশ হয়ে পড়লেন।
ওহ ভগবান, তাহলে এবার কি হবে?
নিরাশ হবেন না। আপনি যেসব প্রমাণ সংগ্রহ করেছেন তাতে আদালতে কোনো কাজ নাই হতে পারে, কিন্তু আমি তাতেই কাজ চালাব। যদি আমি জীবিত থাকি তাহলে তারার প্রাপ্য সমস্ত বিষয় সম্পত্তি পুনরুদ্ধার করব। রঘু ডাকাতের শ্রাদ্ধ শেষ করেই আমি এই কাজে হাত দেব।
কতদিনে রঘু ডাকাতকে শেষ করবে?
আর 24 ঘন্টার মধ্যে, আপনি নিশ্চিন্ত থাকুন।
এই পর্যন্ত কথাবার্তা শেষ করে রায়মল্ল গোয়েন্দা বিদায় নিলেন। ঘোড়ায় চড়ে আবার পার্বতীয় পথে প্রস্থান করলেন। রঘু ডাকাতের সর্বনাশের জন্য যা কিছু প্রয়োজন আজ 2 মাস ধরে তিনি তার সমস্ত আয়োজন করছিলেন। এতদিনে তার সমস্ত অভিসন্ধি পূর্ণ হয়েছে। চারদিকে 8 ঘাট বেঁধে কাজ করেছেন। পাহাড়ের সব জায়গায় পুলিশের লোকজন ছদ্মবেশে পরিভ্রমণ করছে। এমনকি রঘু ডাকাতের দলের সঙ্গেও তাঁরই কয়েকজন লোক মিশে রয়েছে। এখন শুধু শেষ কাজটা বাকি। শুনছেন গপ্প মিরে ঠেকের আজকের গপ্প 5 কড়িদের গপ্প অবলম্বনে রঘু ডাকাত ও রায়মল্ল। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল এন্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। তাহলে বাকিটা শোনা যাক। রঘুনাথ রায়মল্ল গোয়েন্দার ভয়ে পার্বতীয় নিভৃত উপত্যকায় গিয়ে আশ্রয় গ্রহণ করল। রাজেশ্বরী উপত্যকায় বড় ভূতের ভয়, বিশেষ করে এই স্থান নিবিড় জঙ্গলে পরিপূর্ণ। তাছাড়া রাজেশ্বরী উপত্যকায় প্রবেশের একটিমাত্র পথের কথাই দস্যুরা জানত, কিন্তু অন্য আর এক পথ ছিল যা ঘন জঙ্গলে পরিপূর্ণ। রায়মল্ল গোয়েন্দা কোনো এক বৃদ্ধের মুখে এই কথা শুনে রাজেশ্বরী উপত্যকার অন্য পথ আবিষ্কার করেন এবং লোক লাগিয়ে জঙ্গল পরিষ্কার করান। সেদিন রঘুনাথ রাজেশ্বরী উপত্যকায় জনাকয়েক নোট জালিয়াতের জন্য অপেক্ষা করছিল। বেলা তিনটে নাগাদ রঘুনাথ তারার শিবিরে উপস্থিত হল। রাজেশ্বরী উপত্যকায় আসার পর এই প্রথম রঘুনাথের তারার সঙ্গে দেখা। রঘুনাথ শিবিরে প্রবেশ করতেই তারাবাই ভীষণ ভয় পেয়ে গেল। আশা ভরসা তার হৃদয়ে তখন আর কিছুই নেই। প্রতাপ অর্থাৎ রায়মল্লকেও তারা অনেকক্ষণ দেখেনি। তারা জানে না তিনি কোথায় আছেন। রঘুনাথ তারাকে জিজ্ঞেস করল,
তারা, এতটা পথে সে বড় ক্লান্ত হয়ে পড়েছ না?
পাষণ্ড খুনি, তুই আবার আমার সামনে এসেছিস?
শোনো তারা, তোমার অনেক কথা আমি সহ্য করেছি, কিন্তু আর করব না। আজ রাতেই আমাদের ছোটবেলার সমস্ত বিবাদ ভঞ্জন হবে। আজই আমি তোমার ঘৃণার প্রতিশোধ নেব। তারা,
তারার দেহের সমস্ত রক্ত জল হয়ে এল। মৃত্যুর ভীষণ ছায়া যেন তার সামনে নৃত্য করছে। সে ভয়ে ভয়ে বলল,
রঘু, কেন তুমি আমার সর্বনাশ করতে উদ্যত হয়েছো?
তোমাকে বড় ভালোবাসি বলে তারা।
ভালোবাসা কি এর নাম? এই রকম করে বন্দিনী করে রেখে অবলা অসহায় অনাথিনীর সর্বনাশ সাধন করা কি ভালোবাসার লক্ষণ?
মন দিয়ে শোনো তারা, আমি তোমাকে আজ বিয়ে করে আমার ভালোবাসার পরিচয় দেব। আজ সন্ধ্যের সময় তুমি আমার স্ত্রী হবে।
কখনো না, কখনো না। তোমার হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যদি আর কোনো উপায় না পাই, আমি আত্মহত্যা করব।
যাতে আত্মহত্যা না করতে পারো সে বিষয়ে আমার বিশেষ দৃষ্টি থাকবে তারা। তার উপায় আমি করছি। তারপরে যখন তুমি আমার পত্নী হবে, তখন তোমার রক্ষণাবেক্ষণের ভার নেওয়ার সম্পূর্ণ অধিকার আমার থাকবে।
রঘুনাথ, আমি এখনো বলছি, ভগবান আমায় রক্ষা করবেন।
তোমার ভগবানে আমি বড় বিশ্বাস করি না। এখানে যত লোক দেখছ সবাই আমার কথায় ওঠে বসে। আমি এখানে রাজা, যা মনে করব তাই করতে পারব। আমার মৃত্যু নেই তারা, আমি অবিনশ্বর, আমি অমর।
আর একটা কথা তারা, এখনো তোমার প্রতি আমি বল প্রকাশ করিনি, এটা মনে রেখো।
তারা কোনো উত্তর দেবার আগেই দূরে দস্যুদের বাঁশির আওয়াজ শোনা গেল।
বাইরে আমাকে ডাকছে, তোমায় ভালো করে বোঝাতে সময় পেলাম না, আমি চললাম, যত শিগগির পারি ফিরে আসব। ইতিমধ্যে তুমি মনস্থির করো যাতে বিনা বল প্রয়োগে আমার প্রস্তাবে সম্মত হতে পারো তারা।
এই চল।
অনেকক্ষণ ধরে তারা অনেক কথা ভাবল। একবার তার পালক পিতা অজয় সিংহের দুর্দশার কথা মনে পড়ল। আরো মনে পড়ল শৈশবের সেই রঘুনাথের আদর, সেই একসঙ্গে খেলাধুলো, একসঙ্গে দৌড়োদৌড়ি, একসঙ্গে খেলা ঘরে কত পরামর্শ। তারপর কি ভেবে তারাবাই উঠে দাঁড়াল। বুকের আবরণ উন্মোচন করে একখানা সুতীক্ষ্ণ ছুরি টেনে বের করল। এবার সে আত্মহত্যার জন্য প্রস্তুত।
আর কেন, এই তো সময়, আর কার আশায় জীবন রক্ষা করব? প্রতাপ নেই, রঘুর পত্নী হওয়ার চেয়ে আমার মরণই ভালো।
তারা দৃঢ় মুষ্টিতে ছুরি নিজের দিকে চালনা করতে যাবে এমন সময় পেছন থেকে কে যেন বলল,
থামো থামো, আত্মহত্যা করো না।
তারা চমকে পেছনে তাকাল, দেখলো কি একজন লোক তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে।
কে আপনি, কেন আমায় বাধা দিলেন?
সে লোকটি বাইরে থেকে গম্ভীর স্বরে বলল,
তোমার কোনো ভয় নেই, রঘুনাথ তোমার এক গাছি চুলও ছুঁতে পারবে না। তোমায় রক্ষা করবার জন্য চারিদিকে লোক রয়েছে, তোমার অনিষ্ট করে কার সাধ্য?
আপনি কে?
আমি তোমার শুভাকাঙ্ক্ষী।
আপনি যেই হন, আপনি জানেন না আমি কত বড় বিপদে পড়েছি। এরকম নিঃসহায় অবস্থায় রঘুর হাত থেকে কে আমায় উদ্ধার করবে? দস্যু দলের মধ্যে প্রতাপ সিংহই আমার একমাত্র আশা ছিলেন, তিনিও নেই। হয়তো এখন রঘুনাথের চক্রান্তে পড়ে গেছেন, এখন আমি কার ভরসায়?
তাতে আর কি হয়েছে?
তাঁরই ভালোবাসায় আমি এতক্ষণ পর্যন্ত নিরাশ হইনি।
তিনি ছাড়াও আরো লোক আছে,
কে?
পরে জানতে পারবে। এখন তুমি সাবধান হও, এখনই রঘুনাথ ফিরে আসবে। তুমি যে ভয় পেয়েছো সেটা ওকে বুঝতে দিও না। আর রঘুকে ভয় করবারও কোনো কারণ নেই। যখন সময় হবে তখনই গুপ্ত রহস্য বুঝতে পারবে।
কিন্তু যদি রঘুনাথ আমার উপর অত্যাচার করে, যদি আমায় তার সঙ্গে যেতে বলে?
যেতে বললে যাবে, কোনো ভয় নেই। রঘু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। রঘুনাথের চেয়েও বলবান অনেক লোক এই দলে আছেন, প্রতি মুহূর্তেই তোমার উপরে তারা নজর রাখছেন। রঘুনাথ যা বলে তাই করো। ওর তিন ফুরি এসেছে, এই রঘু আসছে।
তারা যেমনি অন্যদিকে মুখ ফেরাল, সেই মূর্তিও অন্তর্হিত হল। পরক্ষণে রঘুনাথ এসে বলল,
তারা এসো, আমাদের বিয়ের সব আয়োজন প্রস্তুত। তা যাবে না জোর করে টেনে নিয়ে যাব?
না, আমি যাচ্ছি, তুমি আমার গায়ে হাত দিও না।
রঘুনাথ অবাক হল। সে মনে করেছিল তারা সহজে কখনোই তার সঙ্গে যেতে চাইবে না। রঘুনাথের প্রস্তাবে সে রাজি হবে এ কথা কল্পনারও অতীত। রঘুনাথ বলল,
যাক, এতক্ষণে তোমার বুদ্ধি হয়েছে।
আমি এখন তোমার হাতে পড়েছি, কপালে যা আছে তাই হবে। ভাগ্যের সঙ্গে যুদ্ধ করে কি করব?
এমন কথা বলো না তারা, আমি তোমাকে বড় ভালোবাসি।
তুমি আমায় ভালোবাসো, কিন্তু আমি তোমায় ঘৃণা করি।
তারা, অকারণে আমায় গাল দিচ্ছ। সত্যি বলছি, আমার সঙ্গে তোমার বিয়ে হলে তুমি খুব সুখী হবে, দেখো।
ছি ছি, এ কথা আর দ্বিতীয়বার মুখে উচ্চারণ করো না। তোমার দেহ রাশি রাশি পাপে পূর্ণ। যদি ছোড়াছুরি গোলাগুলি বন্দুক ধনুক সব ছেড়ে দিয়ে নৃশংসতা ভুলে যেতে পারো, যদি সব কলঙ্ক কালিমা নিজের রক্তে ধুয়ে ফেলতে পারো, তবেই তুমি আমার স্বামী হবার যোগ্য বলে পরিচয় দিতে পারবে। নইলে
আমাকে রাগিয়ে দিও না তারা, যার উপর তোমার এত ঘৃণা। আর আধ ঘন্টার মধ্যে তোমাকে তার স্ত্রী হতে হবে। এখন ভালো চাও তো, আমার সঙ্গে চলো।
তারা আর কোনো কথা বলল না। তার মনে এখন আর ভয় নেই। একটু আগে সে শুনেছে দস্যু দলের মধ্যে তাকে রক্ষা করার জন্য এক বলবান সহায় আছে। এখন সে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে চায়। যদি কেউ তাকে রক্ষা করতে না আসে, তাহলে মরতে তারাবাই ভয় পাবে না। রঘুনাথের সঙ্গে তারা বেরিয়ে এলো। কিছু দূরে একটা গাছের তলায় কয়েকজন লোক দাঁড়িয়েছিল। বিবাহ উপযোগী উপকরণও রয়েছে। পুরোহিত বেশী একজন লোকও একটি আসনে উপবিষ্ট। তারা এইসব দেখতে দেখতে ধীরে ধীরে রঘুনাথের সঙ্গে সেই গাছের তলায় উপস্থিত হওয়া মাত্র দস্যু দলের মধ্যে একজন মুখভঙ্গি ও হাতের ইঙ্গিত করে তারাকে জানালো, কোনো ভয় নেই। রঘুনাথ তারার হাত ধরল। অবলা রাজপুত কন্যার সর্বাঙ্গ কেঁপে উঠল। তারপর দুজনে পুরোহিতের সামনে পৌঁছতেই হঠাৎ একজন পুরোহিতের সামনে এসে বললেন,
খবরদার, এ বিয়ে হতে পারে না।
আগন্তুকের মুখের দিকে তাকিয়েই রঘুনাথের সমস্ত রক্ত জল হয়ে গেল। কারণ সামনে বীর দর্পে অকুত ভয় যে মূর্তি দাঁড়িয়ে আছেন, তিনি আর কেউ নন, প্রতাপ। আর প্রতাপের হাতে রয়েছে পিস্তল। রঘুনাথ অঙ্গ রাখার ভেতর থেকে পিস্তল বের করতে যাচ্ছিল, এমন সময় দেখল দস্যু বেশী অন্য একজন তার মুখ লক্ষ্য করে একটি পিস্তল তাক করে আছে। রঘুনাথ অবাক হয়ে গেল। যাদের সে স্বপ্নেও শত্রু বলে কল্পনা করেনি, তারা সবাই আজ রঘুনাথের বিরুদ্ধে। অনেকেরই হাতে এক একটি পিস্তল। রঘুনাথ বুঝল, যাদের সে নিজের অনুচর বলে ভাবত, তারা প্রায় সকলেই এই ষড়যন্ত্রে লিপ্ত। এতদিনে রঘুনাথের আশা ভরসা উৎসাহ সবই গেল, তার উদ্যম সম্পূর্ণ ভঙ্গ হল। তবু প্রাণের আশায় একবার শেষ চেষ্টা করবার ইচ্ছে হল। রঘুনাথ এক পা বাড়াতে একজন বলে উঠল,
খবরদার, এক চুল নড়ো না।
রঘুনাথ সেই দস্যুর দিকে তাকিয়ে দেখল, সে যাকে বিশ্বাস করে প্রতাপকে হত্যা করার ভার দিয়েছিল, এ সেই ব্যক্তি।
রঘু সর্দার, আর কেন বৃথা চেষ্টা করছো?
তোমার দিন ফুরিয়ে এসেছে তা কি বুঝতে পারছো না?
দেখতে দেখতে কোথা থেকে পঁচিশ তিরিশ জন সশস্ত্র প্রহরী এসে উপস্থিত হল। নিরাশ হয়ে ভগ্ন কণ্ঠে রঘুনাথ জিজ্ঞাসা করল,
এর মানে কি তোমরা সকলেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ? তোমরা সকলেই আমার শত্রু?
প্রতাপ রঘুর কাতর উক্তিপূর্ণ প্রশ্নের জবাব না দিয়ে বললেন,
যে এক চুল নড়বে তার প্রাণ যাবে, যে সহজে আত্মসমর্পণ করবে তারই মঙ্গল। সাবধান, যার কাছে যে অস্ত্র আছে সব মাটিতে রেখে আমার সামনে দাঁড়াও।
প্রতাপের ইঙ্গিতে প্রহরীরা একে একে দস্যুদের হাতে হাত কড়া দিতে লাগল।
বিনা বাধায় বিনা চেষ্টায় আমরা ধরা দেব না, তা কখনোই হবে না।
পরের জন্য তোমায় আর ভাবতে হবে না রঘুনাথ, তোমার নিজের চরকায় তেল দাও, তোমার কি হবে তাই ভাবো, নিজেকে কেমন করে বাঁচাবে এখন তারই উপায় দেখো।
বিনা বাধায় সকলে ধরা দিল, সকলের হাতেই হাতকড়ি পড়ল, কেউ একটিও কথা বলতে সাহস করল না। প্রতাপ তখন রঘুনাথের সামনে এসে বললেন,
রঘুনাথ, তুমি অনেকবার চেষ্টা করে আমায় খুঁজে বার করতে পারোনি, তাই আমি নিজে তোমার কাছে এসেছি।
কে কে তুমি?
গোয়েন্দা সর্দার রায়মল্ল বা রায়মল্ল সাহেব, যা বললে তুমি সন্তুষ্ট হও।
রায়মল্লর নাম শুনে দস্যুরা ভয়ে বিহ্বল হয়ে উঠল। রায়মল্ল গোয়েন্দা প্রায় দু বছর ধরে রঘু ডাকাতের দলকে ধরার চেষ্টা করছিলেন। রঘু ডাকাতের দলে প্রায় ৩০০ লোক, তার দল নানা দিকে নানা অপকর্মে এদিক ওদিক ঘুরে বেড়াত। দু বছর ধরে রায়মল্ল এই দস্যুদের বিভিন্নভাবে বিভিন্ন দোষে দোষী সাব্যস্ত করে দিনে দিনে রঘুনাথের দলের লোক সংখ্যা কমাচ্ছিলেন। রঘুনাথ জানত তার দল সমস্ত ভারতবর্ষে ছড়িয়ে আছে, সময় হলে তাদের পাওয়াও যাবে। যদিও তাদের ফিরে না আসায় রঘুনাথের মাঝে মাঝে সন্দেহ হতো, কিন্তু এসব যে রায়মল্লর ছল তা সে জানত না।
আমি কিছুই বুঝতে পারলাম না।
তবে এত কিছুর মধ্যেও রায়মল্ল সাহেব তারার কথা মুহূর্তের জন্য বলেননি। তার লোকজনের ওপরে আদেশ ছিল যে যদি তারাকে সহসা কোনো বিপদ থেকে উদ্ধার করতে কারো প্রাণও যায়, তবু তারাকে রক্ষা করতেই হবে। চারিদিকে এত লোক, সশস্ত্র প্রহরী বেষ্টিত দস্যুরা, তারাবাইয়ের কিন্তু সেদিকে দৃষ্টি নেই। সে অপলক চোখে রায়মল্ল সাহেবের সেই বীর দর্পকে প্রাণ মন ভরে দেখছিল আর মনে মনে ভাবছিল,
এত গুণ একটা মানুষের মধ্যে থাকতে পারে? অবশ্য গোটা ভারতবর্ষ যা বীরত্বের কথা বলে, তার এত সাহস এত বুদ্ধি তো থাকবে। বিনা রক্তপাতে মন্ত্রমুগ্ধের মতো এই দস্যুদের বন্দী করতে আর কেই বা পারতেন?
তারার দিকে একবার দৃষ্টি পড়তেই রায়মল্ল সাহেব তার মনের ভাব বুঝতে পারলেন, বুঝে একটু হাসলেন, লজ্জা পেল তারাবাই। রায়মল্ল সাহেব এবার বললেন,
রঘুনাথ, এখন তোমার কি হবে? কোম্পানি বাহাদুরের হাতে পড়লি তো তোমার যাবজ্জীবন হবে।
রায়মল্ল গোয়েন্দা, কি আর বলবো, রাগে আমার গা কাঁপছে।
রঘুনাথ রঘুনাথ, রাগ না করে আমার কথা শোনো। তুমি কি চাও যে আমি তোমাকে দয়া করি?
হ্যাঁ, প্রয়োজন নেই। আজ নহে বুদ্ধির দোষে তোমার হাতে পড়েছি, চিরদিন কখনো এরকম যাবে না। আমারও সময় আসবে, তখন আমি দেখে নেব তুমি কত বড় গোয়েন্দা।
ওসব ছাড়ো, আমি তোমার উপকার করতে পারি, এই যাত্রায় তোমায় বাঁচিয়ে দিতে পারি। মনে পড়ে তুমি তোমার দলের সামনে বলেছিলে যদি আমার দেখা পাও তাহলে আমাকে নির্মমভাবে হত্যা করবে? এই তো আজ আমি তোমার সামনে, এবার আমাকে হত্যা করো।
করতাম, হত্যা আমি তোমায় করতাম, একবার যদি জানতে পারতাম যে তুমি প্রতাপের ছদ্মবেশে আমার দলে ভিড়েছ।
আচ্ছা আচ্ছা, আমি যদি তোমার পালাবার উপায় করে দিই তাহলে?
পালাবার উপায়? পালাবার উপায় তুমি করে দেবে, মিথ্যেবাদী প্রবঞ্চক?
আমি মিথ্যে বলছি না। আগে বলো, তুমি আমার সঙ্গে মল্লযুদ্ধ করতে প্রস্তুত?
যুদ্ধে যদি তোমায় খুন করে ফেলি তাহলে যে আমার ফাঁসি হবে?
আমি বলছি তোমার কিছু হবে না, বরং তুমি পালাতে পারবে।
পালাতে পারবো? তোমার এইসব লোকজন আমায় ছেড়ে দেবে কেন এত সহজে?
ওরা আমার হুকুম শুনতে বাধ্য, আমি যা বলবো ওরা তাই করবে। আমি তোমায় অস্ত্র শস্ত্র দিচ্ছি, যা তোমার ইচ্ছে তাই নাও। একবার আমার সঙ্গে যুদ্ধ করো, যদি আমায় খুন করতে পারো তাহলেই তুমি আবার স্বাধীন হবে।
না না না, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না।
ভীরু, এতদিন পরেই একটা সত্যি কথা তোর মুখ থেকে বেরোলো। তুই আমার সঙ্গে যুদ্ধ করবি কি করে? তোর তো সেই সাহসই নেই।
তুমি যা খুশি বলতে পারো, কিন্তু আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না। না না,
শোন 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 শোন, আমি আমার এক হাত শরীরের সঙ্গে বেঁধে আর এক হাতে তোর সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত আছি। তোর দু হাতে তুই যে অস্ত্র ইচ্ছে নে, আর আমার এক হাতে কেবল একখানা তলোয়ার দে, আমি সেই এক হাতেই তোর সঙ্গে যুদ্ধ করব। আমি কথা দিচ্ছি, কেউ আমাকে সাহায্য করবে না, কেউ আমাদের যুদ্ধে বাধা দেবে না, কেউ আমাদের মানা করবে না।
রঘুনাথ তাও রাজি হল না। ক্রোধে অধীর হয়ে বন্দি দস্যুদের দিকে তাকিয়ে রায়মল্ল গোয়েন্দা বললেন,
দেখ রে হতভাগারা, এতদিন কার সেবা করছিলি? দেখ কার অনুগত হয়েছিলি, কার কথায় উঠতিস? তোদের দলপতি কত বড় সাহসী বীর পুরুষ একবার চেয়ে দেখ।
আসলে রায়মল্ল গোয়েন্দা বড় আশা করেছিলেন যে রঘুনাথকে নিজের বলবীর্য দেখাবেন। রঘুনাথকে এত ভীরু কাপুরুষ বলে তিনি অনুমান করেননি। যখন দেখলেন রঘুনাথ যুদ্ধে কিছুতেই আগ্রহী নয়, তখন তিনি বললেন,
আচ্ছা রঘুনাথ, আমি তোমার দলকে ছেড়ে দিতে রাজি আছি, তুমি একবার আমার সঙ্গে সাহস করে যুদ্ধ করো। মানুষ কেউ তো আর অমর নয়, একদিন না একদিন মরতে তো হবেই, তাহলে বীরের মতো যুদ্ধ করতে করতে মরো না কেন? হয়তো তোমার অস্ত্রাঘাতে আমার মৃত্যু হতে পারে, হয়তো তুমি বেঁচে যেতে পারো, তাহলে আজীবন তোমার একটা কীর্তি থাকবে। তোমার অনুচরেরা তোমায় দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করবে, কখনো কেউ তোমায় আর জেলে দিতে পারবে না, কখনো কেউ তোমায় বন্দী করতে সমর্থ হবে না। তুমি যেমন স্বাধীন ছিলে, যেমন পার্বতীয় প্রদেশের রাজা ছিলে, সেই রকমই থাকবে। একবার যুদ্ধ করো রঘুনাথ।
রঘুনাথ তাও কিছু বলল না, চারিদিকে দস্যুরা তাকে গালি দিতে লাগলো।
এটা কে রে?
রায়মল্ল সাহেব হতাশ হয়ে একজন প্রহরীর দিকে তাকিয়ে বললেন,
একে লাথি মারতে মারতে কোতোয়ালিতে নিয়ে যাও, মানুষের চামড়ার গায়ে আছে বটে, কিন্তু ওর দেহে মনুষ্যত্বের এক বিন্দু নেই।
প্রায় এক ঘন্টা পরে প্রহরী বেষ্টিত একদল দস্যু বন্দী হয়ে পার্বতীয় পথে চলতে লাগল। সে এক দৃশ্য বটে। গ্রামে গ্রামে নগরে নগরে প্রচারিত হল যে রায়মল্ল গোয়েন্দা দু বছর পরিশ্রমের পর রঘু ডাকাতের ভয়ানক দলকে বন্দী করেছেন। চারিদিকে যে যে শুনল তারাই রায়মল্ল গোয়েন্দাকে অজস্র ধন্যবাদ ও প্রাণ ভরে আশীর্বাদ করতে লাগল। সবার মনে শান্তি, কারণ স্ত্রী সন্তান নিয়ে এখন গ্রামে গ্রামে নগরে নগরে নির্ভয়ে লোক বাস করতে পারবে। কোম্পানি বাহাদুর রায়মল্ল গোয়েন্দাকে উপাধি ও কয়েক সহস্র মুদ্রা দান করলেন। দুদিন দুরাত অনবরত পরিশ্রম করে রায়মল্ল সাহেব দস্যুদের বিরুদ্ধে মোকদ্দমা খাড়া করে দিয়ে নিশ্চিন্ত মনে অবসর গ্রহণ করলেন। তার আগে যথাসময় অজয় সিংহের ভবনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সুতরাং সে বিষয়ে রায়মল্ল সাহেব এক প্রকার নিশ্চিন্তই ছিলেন। এই ঘটনার তিন দিন পরে তিনি অজয় সিংহের সঙ্গে দেখা করার জন্য বেরোলেন। পথে রাত নামল, ফলে রায়মল্ল সেই রাতের জন্য এক চটিতে আশ্রয় গ্রহণ করলেন। এখন তার একটাই কাজ, তার আর অপহৃত বিষয় সম্পত্তি পুনরুদ্ধার। সরাইখানায় প্রবেশ করেই তিনি শুনলেন দু চারজন লোক একখানা তক্তপোষের ওপরে বসে মদ্যপান করছে আর রায়মল্ল সম্বন্ধেই আলোচনা করছে। রায়মল্ল শুনলেন একজন বলছে,
শোনো, আমার বিবেচনায় রায়মল্ল কিছু কম পাজি নয়, ভয়ানক ঘুষখোর, ভয়ানক পাজি। রঘু ডাকাতের চেয়ে রায়মল্ল কিছু কম পাপি নয়, লুকিয়ে লুকিয়ে বদমাইশি করে আর লোকের কাছে ভালো সাজে।
রায়মল্ল গোয়েন্দাকে দেখে কেউ অনুমান করতে পারে না যে তিনি সেই অসাধারণ ক্ষমতাশালী ব্যক্তি, ফলে তাকে সেখানে দেখে কেউ চিনতে পারল না। তিনি সেই লোকটার দিকে তাকিয়ে বললেন,
আপনি বোধ হয় রায়মল্লকে চেনেন না, তাই তাঁর প্রতি অযথা দোষারোপ করছেন। আচ্ছা, তাঁকে ভালো লোক না বলার আপনার কোনো বিশেষ কারণ আছে কি?
কারণ কারণ আবার কি? চোর না হলে কি কেউ চোরকে ধরতে পারে?
সবসময় সকলের পক্ষেও কথা খাটে না।
এই তুমি কে হে? তোমায় তো কেউ আমাদের কথাবার্তায় বাধা দিতে ডাকেনি।
তুমিও কি রঘুনাথের দলের একজন? রঘুনাথকে দলশুদ্ধ ধরিয়ে দেওয়াতে বুঝি তোমার এত গায়ের জ্বালা হয়েছে?
রায়মল্ল সাহেব যে লোকটার সঙ্গে কথা বলছিলেন তার চেহারা দেখলে সাধারণ লোক ভয় পায়। দেহ বেশ বলিষ্ঠ, সুগঠিত। লোকটি স্থির, ধীর, গম্ভীর হয়ে উত্তর দিল,
তুমি জানো তুমি কার সাথে কথা বলছ?
আগে না, যে মহাপুরুষের সঙ্গে কথা বলছি সৌভাগ্যক্রমে তাঁর পরিচয় এখনো পাইনি। মহাশয়ের নাম কোথায় থাকা?
আমার নাম জগৎ সিংহ। এ পার্বতীয় প্রদেশে আমায় জানে না বা ভয় করে না এমন লোক একটিও নেই।
জগৎ সিংহ বাস্তবিকই একজন প্রসিদ্ধ দুর্দান্ত ব্যক্তি বলে পরিচিত। দস্যুদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্বন্ধ আছে এ কথাও অনেকে অনুমান করত। তবু জগৎ সিংহের নাম শুনে রায়মল্ল একটুও বিচলিত হলেন না। জগৎ সিংহ মনে মনে বলল,
আমার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, আর এ লোকটা বিন্দুমাত্র বিচলিত হল না। কে এই লোক? এর সাহস তো কম নয়।
রায়মল্ল গোয়েন্দা বললেন,
কি হলো, রঘুনাথের দল ধরা পড়াতে তোমার বড় ক্ষতি হয়েছে মনে হচ্ছে?
জগৎ সিংহ এই কথা শুনে ভীষণ রেগে গেল, কঠোর স্বরে জিজ্ঞাসা করল,
কি বললে? তোমার এই কথার মানে কি? আর একবার এই কথা বললে তোমার মাথা গুঁড়িয়ে দেব।
সাহস থাকে অনায়াসে চেষ্টা করে দেখতে পারো, কিন্তু আমার মাথাটা বেশ শক্ত, সহজে ভাঙা যায় না।
জগৎ সিংহের আর সহ্য হল না, নিজের অঙ্গ রাখার মধ্যে থেকে পিস্তল বের করে ফেলল। রায়মল্ল গোয়েন্দাও তার জন্য প্রস্তুত ছিলেন। তিনিও নিমেষের মধ্যে বাঘের মতো জগৎ সিংহের ঘাড়ের উপর লাফিয়ে পড়লেন। অত বড় প্রকাণ্ড দেহধারী জগৎ সিংহকে চাপতে ধরে অকাতরে অল্প চেষ্টায় অধিক ধস্তাধস্তি না করে মুহূর্তের মধ্যে মাটিতে ফেলে দিলেন। তারপর বললেন,
এখন মানে মানে পিস্তলটি ফেলে দাও দেখি।
জগৎ সিংহের হাত থেকে পিস্তলটা পড়ে গেল। রায়মল্ল সাহেব সেটা কুড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে জগৎ সিংহ কোমর থেকে একখানা ছুরি বের করে রায়মল্লকে আক্রমণ করতে এগোলেন। সঙ্গে সঙ্গে গোয়েন্দা সর্দার রায়মল্ল সেই পিস্তলটা তার দিকে লক্ষ্য করে বললেন,
বাড়াবাড়ি করলে তোমার নিজের পিস্তলই নিজে মরবে। লোকে আমায় রায়মল্ল গোয়েন্দা বলে ডাকে, আর কোম্পানি বাহাদুর রায়মল্ল সাহেব বলে।
জগৎ সিংহ সঙ্গে সঙ্গে হাতের ছুরি ফেলে দিয়ে ভালো মানুষের মতো বিনীতভাবে বলল,
ও তা না হলে কি করে এত সাহস হয়? আপনাকে চিনতে পারিনি, মাপ করবেন।
রায়মল্ল গোয়েন্দার নাম শুনে সরাইখানায় হই হই পড়ে গেল। রায়মল্ল গোয়েন্দা এসব বিষয় লক্ষ্য না করে পাশের একটা ছোট্ট ঘরে ঢুকলেন। ঘরের ভেতরে প্রবেশ করলেন বটে, কিন্তু ঘুম এল না। খানিক চিন্তার পর তার মনে পড়ল জগৎ সিংহের নাম অজয় সিংহের কাছে তিনি শুনেছেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন,
এই কি সেই জগৎ সিংহ? এই লোকই কি তারার সৎমার সঙ্গে অবৈধ প্রণয়ে আবদ্ধ? এই কি তারার বিষয় সম্পত্তি নির্বিঘ্নে ভোগ দখল করছে?
এইসব ভাবনা চিন্তায় তিনি অনেকক্ষণ অতিবাহিত করলেন। হঠাৎ তার চিন্তায় বাধা পড়ল। রায়মল্ল সাহেব জানালা থেকে উঁকি মেরে দেখলেন জগৎ সিংহ সরাইখানার মালিকের সঙ্গে কথা বলছে।
আমাকে এই রাতে এখনই যেতে হবে, তুমি আমার ঘোড়াটা নিয়ে এসো।
উত্তরে সরাইখানার মালিক বলল,
রাতে পাহাড়ি পথে যাওয়া বড় ভয়ানক কাজ, আমি আপনাকে বারণ করছি, আপনি যাবেন না, গেলে কিন্তু বিপদে পড়বেন।
আমি আর যাবই, আমাকে আজ এখান থেকে বুদিগ্রামে যে করে হোক যেতেই হবে।
রায়মল্ল সাহেব এই কথোপকথন শুনে বুঝলেন জগৎ সিংহ সরাই পরিত্যাগ করে চলে যেতে চাইছে। তিনি ভাবতে লাগলেন,
এই রাতে জগৎ সিংহ কেন বুদিগ্রামে যেতে চাইছে? নিশ্চয় কোনো বিশেষ দুরভিসন্ধি আছে,
না, আজ রাতে আমার শোয়া হল না দেখছি।
কিছুক্ষণ পরেই তিনি ছদ্মবেশ ধারণ করে জানালা থেকে লাফিয়ে পড়লেন। তারপর অন্ধকারে আস্তাবলের দিকে গিয়ে নিজের ঘোড়াকে বন্ধন মুক্ত করলেন। পাশে ঘোড়ার পায়ের শব্দে জগৎ সিংহ বুঝতে পারেন কেউ তার পিছু নিয়েছে, তাই রায়মল্ল ঘোড়ার পায়ের নাল খুলে নিলেন। তারপর জগৎ সিংহের ঘোড়ার পেছন পেছন ধাওয়া করলেন। কিছুক্ষণ পরে আর এক সরাইখানার সামনে জগৎ সিংহ থামল। সেই সরাইয়ে কেমন লোকের যাতায়াত ছিল তা রায়মল্ল গোয়েন্দার জানা ছিল। তিনি জানতেন যত চোর বদমাইশ প্রবঞ্চক খুনি ফেরারি লোকে আনাগোনা হয় এইখানে। জগৎ সিংহ সরাইয়ের দিকে এগোল। রায়মল্ল ঘোড়া থেকে নেমে একটা গাছে তাকে বেঁধে রেখে খুব সাবধানে জগৎ সিংহের পেছন পেছন চললেন। হঠাৎ একবার বাঁশি শোনা গেল। রায়মল্ল বুঝলেন এটাও জগৎ সিংহের কাজ। সরাইয়ে নিশ্চয়ই তার সঙ্গে দেখা করার জন্য কেউ বা কারা অপেক্ষা করছে, এ হল তারই সংকেত। জগৎ সিংহের সেই বাঁশি শোনা মাত্র পান্থশালার দরজা খুলল, তিনজন লোক বেরিয়ে এল। রায়মল্ল গোয়েন্দা দেখলেন তিনজন লোক ও জগৎ সিংহ কাছের একটা গাছের তলায় কথাবার্তা বলছে। তিনি লুকিয়ে তাদের পেছনে গিয়ে সব কথা শুনতে লাগলেন। জগৎ সিংহ সেই তিনজন লোককে লক্ষ্য করে জিজ্ঞাসা করল,
খবর ভালো তো? ঠিক জায়গায় যেতে পেরেছিলে? কাজ হয়েছে?
তিনজনের মধ্যে একজন উত্তর দিল,
হয়েছে।
তাকে দেখেছ? আনতে পারবে?
নিশ্চয়ই, আমাদের প্রত্যেককে 2000 করে দিলেই তাকে আনব।
একটা সামান্য কাজের জন্য অনেক টাকা চাইছো?
সামান্য নয়। শুনেছি এখন রায়মল্ল গোয়েন্দা তার রক্ষণাবেক্ষণের ভার নিয়েছে। তাছাড়া আর একটা কথাও শুনলাম, ওই মেয়েটা নাকি প্রচুর সম্পত্তির অধিকারী, অথচ কে নাকি বঞ্চনা করে তার বিষয় আশয় ভোগ দখল করছে। রায়মল্ল সাহেব নাকি প্রতিজ্ঞা করেছেন সেসব অপহৃত বিষয় সম্পত্তি তিনি পুনরুদ্ধার করবেন।
আমার মনে হয় এসব সত্যি নয়। যাই হোক, তোমরা তাকে কখন আনতে পারবে?
এই রাতেই।
সে কি করে সম্ভব? বুদিগ্রাম তো অনেক দূর।
আমরা তাকে এনেছি।
এনেছো? কোথায়?
রাতের বেলা ঘাটে কাপড় কাস্তে যাচ্ছিল, সেই সুযোগে তাকে ধরে ফেলি। এখন তাকে এক জায়গায় লুকিয়ে রেখেছি।
এই সব কথাবার্তা শুনে রায়মল্ল সাহেব স্পষ্টই বুঝলেন তারা কোন বালিকাকে অপহরণ করে নিয়ে এসেছে। তিনি ভাবলেন হয়তো জগৎ সিংহ তারাবাইকে হত্যা করে নির্বিবাদে তার বিষয় সম্পত্তি ভোগ দখল করার জন্যই সমস্ত ষড়যন্ত্র করেছে। এদিকে জগৎ সিংহ ও সেই তিনজন লোক সরাইয়ের দিকে এগিয়ে গেল। সরাইখানার মালিকও যে এই ভয়ানক কাজে তাদের সাহায্য করছে তা রায়মল্ল অনুমান করলেন। ওরা চারজন সরাইখানায় প্রবেশ করল। আর কিছুক্ষণের মধ্যেই একজন বৃদ্ধ মাতাল টলতে টলতে সেখানে এসে উপস্থিত হল। চারজন ষড়যন্ত্রকারী মাতাল অবস্থায় এই বৃদ্ধকে দেখে সেদিকে বড় একটা নজর দিল না, নিজেদের মধ্যে কথা বলতে লাগল। এদিকে বৃদ্ধ মাতাল বলল,
সরাইওয়ালা, আমায় আজ রাতের মধ্যে একটা ঘর ছেড়ে দিতে পারো? দেখছো তো আমি কিছুতেই দাঁড়াতে পারছি না।
সরাই রক্ষক বলল,
এ যা যাও, আজ আমার সব ঘরে লোক আছে, যাও এখান থেকে যাও।
বুড়োটাকে একটু দয়া করো, আমার একটু জায়গা করে দাও না, আমি সারা রাত মদ খেয়েছি, আমায় খানিকটা ঘুমোতে দাও না বাবা, আমি আর তাকাতে পারছি না, আমার বড্ড ঘুম পাচ্ছে, আমি এইখানেই শুয়ে পড়ছি।
এই বলে বৃদ্ধ মাতাল উপুর হয়ে শুয়ে পড়ল এবং অল্পক্ষণের মধ্যেই তার নাসিকা গর্জন আরম্ভ হল। বৃদ্ধ মাতালের নাসিকা গর্জন শুনে কেউই সন্দেহ করতে পারল না। সরাই মালিকও আর কিছু বলল না। ষড়যন্ত্রকারীদের মধ্যে দুজন সেই অপহৃত মেয়েটিকে আনার জন্য একটা ঘরে চলে গেল। সরাই মালিকও ওই দুর্বৃত্তদের ঘোড়া আনার জন্য আস্তাবলের দিকে এগোল। তাদের কথাবার্তায় ও পরামর্শে ধার্য হল ওই লোকগুলো জগৎ সিংহের সঙ্গে ঘোড়ায় চড়ে কোনো এক গ্রাম পর্যন্ত যাবে। সেখানে তাকে একখানা গাড়িতে তুলে দিয়ে টাকা নিয়ে চলে আসবে। যে বৃদ্ধ মাতাল কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছিল সে প্রকৃতপক্ষে মাতাল নয়, নিদ্রিতও নয়। এই বৃদ্ধ আর কেউ নয়, রায়মল্ল গোয়েন্দা। তিনি মনে মনে ভাবছিলেন, এই মেয়েটি যদি তারাবাই হয় তাহলে অভাগিনী তারার দশা কি হবে কে জানে। কিছুক্ষণ পরে লোমহর্ষক ব্যাপার ঘটল। যে দৃশ্য দেখলে কঠোর হৃদয় কোমল হয়ে ব্যথায় পরিপূর্ণ হয়ে ওঠে, সেই লোমহর্ষক দৃশ্যে রায়মল্লের ন্যায় ধীর স্থির বুদ্ধিজীবী লোকেরও বুদ্ধিভ্রংশ হবার উপক্রম হয়েছিল। অর্ধ উলঙ্গ তারাবাইকে নিয়ে সেই দুজন দস্যু ফিরে এলো। একবার দেখেই রায়মল্ল গোয়েন্দা তারাবাইকে চিনতে পারলেন। তারা কেঁদে বলল,
তোমরা আমায় একেবারে মেরে ফেলো না কেন? এরকম করে দগ্ধে দগ্ধে মারবার দরকার কি? আমি তো তোমাদের কোনো অনিষ্ট করিনি, কেন তোমরা আমায় এই যন্ত্রণা দিচ্ছ? হে ভগবান, এখানে কেউ কি নেই?
রায়মল্ল গোয়েন্দার একবার ইচ্ছে হল তিনি মাটি থেকে লাফিয়ে উঠে ছদ্মবেশ পরিত্যাগ করে অভাগিনী তারাকে অভয় দেন। কিন্তু রায়মল্ল গোয়েন্দা তার যুক্তিমূলক বিবেচনা করলেন না। তিনি সঠিক সময়ের অপেক্ষা করতে লাগলেন। এদিকে তারাবাই কেঁদে কেটে অনুনয় বিনয় করতে লাগল,
হে ঈশ্বর, আমার কিট্টুও শান্তি নেই, এই অবস্থায় বেঁচে থাকার যে আমার মৃত্যু হয় না কেন? তোমরা আমাকে দয়া করো, আমাকে ঝেড়ে দাও, আমাকে ঝেড়ে দাও।
তারার এই পরিস্থিতি রায়মল্ল আর সহ্য করতে পারলেন না। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। তিনি ঘুম থেকে জেগে ওঠার ভান করলেন। তারপর টলতে টলতে তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন আর বললেন,
এই বাচ্চা মেয়ে মানুষটাকে নিয়ে বাঘের মতো তোমরা কজনে পড়ে কেন টানাটানি করছো বাবা? তোমরা কি মানুষ খাও?
দয়া করে আমাকে বাঁচান, আমি নিরপরাধী, এদের আমি কোনো অনিষ্ট করিনি, এরা আমায় জোর করে ধরে নিয়ে এসেছে, আমায় এরা কেটে ফেলবে, এরা আমার।
তারাবাই আর কিছু বলতে পারল না, তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এল। রায়মল্ল তারাকে জিজ্ঞেস করলেন,
তুমি এদের সঙ্গে যেতে চাও না? আচ্ছা বেশ, তার আগে আমি তোমার কানে কানে কিছু বলতে চাই।
এই বলে ছদ্মবেশী রায়মল্ল টলতে টলতে একেবারে তারার কানের কাছে মুখ নিয়ে গেলেন। চক্রান্তকারীরা মাতালের মজা দেখছিল। তাদের মনে এই বৃদ্ধ মাতালকে নিয়ে কোনো সন্দেহ নেই। রায়মল্ল সাহেব ফিসফিস করে তারার কানে কানে বললেন,
কোনো ভয় নেই তারা, আমি এসেছি।
এ কণ্ঠস্বর তারাবাই চেনে এবং এখনো চিনতে পারল। ইনি আর কেউ নন, স্বয়ং রায়মল্ল গোয়েন্দা, যিনি রঘুনাথের হাত থেকে তারাকে উদ্ধার করেছিলেন। এতক্ষণে তার প্রাণে আশার সঞ্চার হল। এতক্ষণে সে বুঝল আর কেউ তার অনিষ্ট করতে পারবে না। রায়মল্ল ষড়যন্ত্রকারীদের দিকে তাকিয়ে বললেন,
কেন বাবা তোমরা একে ধরে টানাটানি করছো? ওকে ছেড়ে দাও না।
এই কথা শুনে রাজারাম নামের একজন দস্যু রায়মল্লের মুখের কাছে একটা পিস্তল খাড়া করে বলল,
তোর সে কথায় দরকার কি রে মাতাল বুড়ো? আমাদের যা ইচ্ছে তাই করব, তুই কে?
পিস্তল দেখেই রায়মল্ল ভয়ে যেন জড়সড় হয়ে বললেন,
ওই বাবা রে, পিস্তল সরাও বাবা, নাকের কাছে পিস্তল খাড়া করে ও কিরকম ইয়ারকি, খুন করবে নাকি?
রাজারাম হেসে বলল,
খুন করব না তো কি, তুই আমাদের কাজে বাধা দিচ্ছিস কেন?
দেখ, আমি বুড়ো হয়েছি বটে, কিন্তু এক চড়ে তোর মুন্ডু ঘুরিয়ে দিতে পারি, কিন্তু এখন ওসবের দরকার নেই। তার চেয়ে এই মেয়েটিকে ছেড়ে দে, ওকে আমি নিয়ে যাব।
জগৎ সিংহ একজন দস্যুকে ইঙ্গিত করা মাত্র সে রায়মল্লকে ধাক্কা দিতে এলো, কিন্তু হাত বাড়াতেই সে চিৎপাত হয়ে পড়ে গেল। অন্য দুজন দস্যু তাদের সহচরের এই দশা দেখে ক্রোধে ক্ষিপ্তপ্রায় হয়ে আক্রমণ করতে উদ্যত হল। রায়মল্ল সাহেব সঙ্গে সঙ্গে পিছু হটে নিজের অঙ্গরাখার মধ্যে থেকে দুটো পিস্তল বের করে দুহাতে তুলে ধরলেন।
এসো, কার সাহস আছে এগিয়ে এসো, এক গুলিতে মাথার খুলি উড়িয়ে দেব।
এই ব্যাপার দেখেই জগৎ সিংহ ঘরের প্রদীপ নিভিয়ে দিল, আর তখনই তার আর কাতর ক্রন্দন ধ্বনি শোনা গেল। মনে হলো কে যেন তাকে নিয়ে টানাটানি করছে। সেই অন্ধকারে পরপর কয়েকটা শব্দ হল, কে যেন দরজা খুলে লাফিয়ে পড়ল, ঘোড়ার পায়ের শব্দ শোনা গেল। রায়মল্ল সাহেব বুঝলেন একজন তারাকে নিয়ে পালিয়েছে। তিনি জানালা খুলে পিস্তল চালালেন। একজন দস্যু পালানোর চেষ্টা করছিল, সে আহত হয়ে সেখানেই পড়ে গেল। রায়মল্ল সাহেবও সেই সুযোগে বেরিয়ে এসে নিজের ঘোড়ার কাছে পৌঁছলেন। ঘোড়ায় উঠে দু তিনবার পিস্তলের আওয়াজ করলেন। সেই শব্দে শঙ্কিত হয়ে জগৎ সিংহের ও আরেকজন দস্যুর ঘোড়া পালালো। রায়মল্ল গোয়েন্দা আর অপেক্ষা না করে দস্যুর পিছু নিলেন। এদিকে জগৎ সিংহ, সরাই মালিক এবং আরেকজন দস্যু বৃদ্ধের এইসব ব্যাপার দেখে অবাক হয়ে সেইখানেই বসে পড়ল। কিছুক্ষণ পরে ঘোর কাটতেই জগৎ সিংহ বলল,
ও আর কেউ নয়, সেই রায়মল্ল গোয়েন্দা। ও নিশ্চয়ই আমার পিছু পিছু এসেছিল।
তাই শুনে এক দস্যু বলল,
তাই যদি হয় তাহলে তারাবাইকে তো আর পাওয়া যাবে না। রাজারাম তো তারাকে নিয়ে পালিয়েছে, কিন্তু রায়মল্ল নিশ্চয়ই রাজারামের কাছ থেকে তাকে ছিনিয়ে নেবে, আর রাজারামেরও বোধহয় প্রাণ যাবে।
জগৎ সিংহ আর সেই দস্যুর কাছে ঘোড়াও নেই যে তারা রায়মল্লর পিছু নেয়। জগৎ সিংহ নিরাশ হয়ে বলল,
এতদিনের ষড়যন্ত্র নিষ্ফল হল।
এদিকে অন্ধকারে শুধু ঘোড়ার পায়ের শব্দ শুনে শুনে রায়মল্ল এগিয়ে চললেন। তিনি জানেন জগৎ সিংহ তারাকে পেলে খুন করবে। তারা বেঁচে থাকলে সম্পত্তি ভোগ করা জগৎ সিংহের পক্ষে অসম্ভব। রাত ফুরিয়ে সকাল হল, তবু রায়মল্ল সাহেব রাজারামকে ধরতে পারলেন না। ঘোড়ার পায়ের চিহ্ন দেখে তিনি অনুমান করলেন যে রাজারাম রাজেশ্বরী উপত্যকার দিকে গেছে, সুতরাং তিনি আর এগোলেন না। রাজেশ্বরী উপত্যকায় পৌঁছনোর অন্য পথ তিনি জানতেন, সুতরাং অল্প সময়ের মধ্যেই তিনি উপস্থিত হতে পারবেন এই আশায় মদ্যপ বৃদ্ধের বেশ পরিত্যাগ করে অন্য ছদ্মবেশ ধারণ করার অভিপ্রায় একটি ক্ষুদ্র পান্থশালায় প্রবেশ করলেন রায়মল্ল সাহেব। দুপুর দ্বিপ্রহরে রাজেশ্বরী উপত্যকায় প্রায় দশ বারো জন দস্যু সম্মিলিত হয়ে কথাবার্তা বলছে। এমন সময় প্রতাপ বেশি রায়মল্ল গোয়েন্দা সেখানে উপস্থিত হলেন। আগেই বলেছি রঘুনাথ দলের নেতা ছিল, কিন্তু তার দলের সমস্ত লোক এক সময় এক জায়গায় থাকত না। এই সব ছোট ছোট দলের এক একটা নেতা থাকত, তারই আজ্ঞায় এই সব ছোট ছোট দস্যু দল চালিত হতো। কিন্তু এরা সকলেই এক নিয়ম, এক পদ্ধতি এবং এক প্রকার সংকেত ইঙ্গিত অবলম্বন করত। রায়মল্ল গোয়েন্দা প্রতাপ সেজে অনেক দিন ধরে রঘুনাথের দলে মিশেছিলেন। তিনি অপরিচিত দস্যু দলের কাছে পরিচিত হবার প্রয়োজনীয় সব বিষয়ই জানতেন। যে প্রতাপ সেই যে রায়মল্ল, এ কথা রঘুনাথ এবং রঘুনাথের দলের যে কজন ধরা পড়েছিল তারা জানতে পেরেছিল বটে, কিন্তু সবাই তা জানত না। বিশেষত রাজারামের ক্ষুদ্র দল সবেমাত্র মধ্য ভারত প্রদেশ থেকে বহু অর্থ সঞ্চয় করে প্রধান আড্ডায় ফিরে এসেছে, তারা প্রতাপের কীর্তিকলাপের কিছুই জানত না। এইসব ভেবেচিন্তে রায়মল্ল গোয়েন্দা নির্ভয়ে রাজেশ্বরী উপত্যকায় প্রতাপের বেশে রাজারামের দলের সামনে গিয়ে পড়লেন। তাঁকে কেউই সন্দেহ করল না। তিনি অল্প সময়ের মধ্যে যেন বেশ পরিচিতের মতো কথাবার্তা বলতে লাগলেন। রঘুনাথ বন্দী হয়েছে শুনে রাজারাম নেতৃত্বভার গ্রহণ করতে চায়। রাজারাম রঘুনাথের মতো ভীরু কাপুরুষ নয়, আর সেটা জানতেন রায়মল্ল গোয়েন্দা। অন্যান্য কথাবার্তার পর রাজারাম জিজ্ঞাসা করল,
আচ্ছা প্রতাপ, রায়মল্ল গোয়েন্দা তো আমাদের সর্বনাশ করল, তাকে কি কোনো রকমে জব্দ করা যায় না?
প্রতাপ বেশি রায়মল্ল উত্তর দিলেন,
যাবে না কেন, সুবিধা মতো পেলেই হয়। লোকটা যেন অন্তর্যামী, আমরা কি করি কোথায় যাই সব খবর রাখে। কাল বুদিগ্রামে যাবার রাস্তায় দেখছিলাম বুড়ো সেজে ছদ্মবেশে যাচ্ছিল।
ঠিক বলেছ।
রায়মল্ল এবার প্রসঙ্গ বদলে জিজ্ঞেস করলেন,
আচ্ছা তুমি বুঝি জগৎ সিংহের কথায় বিশ্বাস করে বুদিগ্রাম থেকে একটা মেয়ে চুরি করে এনেছ?
তুমি কেমন করে জানলে?
আমি আর জানি না, জগৎ সিংহ তো প্রথমে আমাকে এই কাজের ভার নিতে বলে, তা আমি করব কেন? জগৎ সিংহকে কি আমি চিনি না? আর একবার তার একটা কাজ করে দিয়েছিলাম, সে এক পয়সাও আমাকে দেয়নি। লোকটা ভারী জুয়াচ। আরও একটা কথা এই যে, যে মেয়েটিকে তুমি এনেছ রায়মল্ল গোয়েন্দা তার সহায়, যদি প্রাণও যায় তবু সে তাকে উদ্ধার করতে চেষ্টা করবে, যদি পয়সাই না পাই তবে একটা কাজে আমি সহজে হাত দিতে যাব কেন?
এইভাবে রাজারাম ও প্রতাপ ওরফে রায়মল্ল গোয়েন্দার মধ্যে বিস্তর কথাবার্তা হল। ক্রমে সন্ধে পেরিয়ে রাত গাঢ় হল, দস্যুরা খাওয়া দাওয়া সারল, রায়মল্ল সাহেবও তাতে যোগ দিলেন। একে একে সকলে শিবিরের মধ্যে শুয়ে পড়ল। রায়মল্ল সাহেব লক্ষ্য করলেন রাজারাম চুপি চুপি একজনকে ইশারা করল এবং সেই ব্যক্তি কিছু খাবার সামগ্রী নিয়ে একদিকে চলে গেল। তিনি বেশ বুঝতে পারলেন তারাবাইয়ের জন্য এসব খাবার পাঠানো হল। তারা কোথায় বন্দিনী রয়েছে তা তিনি যদিও জানতেন না, কিন্তু এ পর্যন্ত জানা থাকাতে সে জায়গা নির্ণয়ে আর বিশেষ কোনো কষ্ট হবে না ভেবে তিনি নিশ্চিন্ত হলেন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলেন রায়মল্ল, শেষে সব দস্যুরা ঘুমিয়ে পড়লে ধীরে ধীরে শয্যা পরিত্যাগ করে তারার অনুসন্ধানে চললেন। কিছু দূর এগিয়ে দেখলেন একটি প্রকাণ্ড প্রস্তর নির্মিত ভাঙা বাড়ি রয়েছে, দেখলেই মনে হয় যেন একটা প্রাচীন দুর্গ। তিনি সেই দুর্গে প্রবেশ করে চুপি চুপি ডাকতে লাগলেন,
তারা, তারা, তুমি এখানে আছো? তারা, আমি রায়মল্ল, আমি এসেছি, আমায় চিনতে পারছো না? তারা, তুমি আমার সঙ্গে উঠে আসতে পারবে?
আপনি এসেছেন, তাহলে আমি বাঁচব, আপনি আমার উদ্ধার করুন, বাঁচান। এরা আমার হাত পা বেঁধে এখানে ফেলে রেখেছে।
রায়মল্ল তৎক্ষণাৎ মশাল জ্বালালেন, পকেট থেকে একখানা ছুরি বের করে তারাকে বন্ধন মুক্ত করলেন।
চলো তারা, এখন কথা বলার সময় নেই।
তারা একটা কথাও বলল না। রায়মল্ল সাহেব যা বললেন সে তাই করল। প্রাণের দায়ে ঝোপের পাশ দিয়ে আড়ালে আড়ালে গুঁড়ি মেরে দুজনে বহুদূর গেলেন। তারপর রায়মল্ল সাহেব বললেন,
আর ভয় নেই, এইবার আমরা নিরাপদ স্থানে এসে পড়েছি। রাজেশ্বরী উপত্যকা থেকে বেরোনোর দুটো পথ আমি জানি, দস্যুরা তা জানে না। এইখানে আমরা খানিকক্ষণ লুকিয়ে থাকব, যদি দস্যুরা এদিক পর্যন্ত খুঁজতে আসে তাহলে আমরা অনায়াসে পালাতে পারব, আর যদি এদিকে অনুসন্ধান না করে তাহলে আমরা অন্য উপায় অবলম্বন করব। দস্যুরা রাজেশ্বরী উপত্যকায় প্রবেশ করবার যে পথ জানে আমিও সেই পথ দিয়ে এসেছি। তার কিছু দূরেই বনের ভেতর এক জায়গায় আমার ঘোড়াটা বাঁধা আছে। আমার মনে হয় তোমাকে না দেখতে পেলেই দস্যুরা বুঝতে পারবে আমি এখানে এসেছি। আমি যে তোমাকে উদ্ধার করে নিয়ে পালিয়ে গেছি সেটাও তারা বুঝতে পারবে। সবাই মিলে আমার পিছু নেবার চেষ্টা করবে, আর আমরা অনায়াসে যে পথ দিয়ে এসেছি সেই পথেই বেরিয়ে যেতে পারব।
তার চেয়ে আমরা অন্য পথ দিয়ে পালাই না কেন?
অন্য পথ দিয়ে পালাতে গেলে আমাদের হেঁটে যেতে হবে। এ পথ দিয়ে বেরিয়ে যদি একবার ঘোড়ায় চড়তে পারি তাহলে আর আমাদের ধরে কে?
রায়মল্ল এবং তারাবাই দুজনেই অপেক্ষা করতে লাগলেন। এদিকে রাত দুপ্রহরের সময় একজন এসে রাজারাম ও অন্যান্য দস্যুদের উঠিয়ে জানালো জগৎ সিংহ এসেছে। রাজারামের আদেশে জগৎ সিংহকে নিয়ে আসা হল। সে এসেই জিজ্ঞাসা করল,
সেই মেয়েটি হাত ছাড়া হয়নি তো?
না না,
রায়মল্ল গোয়েন্দা তোমার পিছু নিয়েছিল জানো?
বলো কি, তা ভালোই হয়েছে, এবার তাকে আমি ফাঁকি দিয়েছি।
কিছু বলা যায় না, আমি একবার সেই মেয়েটাকে দেখতে চাই, নইলে আমার মনের সন্দেহ খুঁজবে না। চলো দেখি।
তুমি প্রতাপকে চেনো তো?
কে কে প্রতাপ?
কেন, যাকে তুমি প্রথমে এই কাজে হাত দিতে বলেছিলে?
কই, আমি তো আর কাউকে কখনো কিছু বলিনি।
কাউকে বলোনি? সে কিরকম, একটা লোক এসে বলল তোমার সঙ্গে তার পরিচয় আছে, তুমি তাকে ঠকিয়েছ, টাকা দাওনি তাও বলল, রঘুনাথের কথা বলল, আমাদের সংকেত ইঙ্গিত ইশারা ধরন ধারণ সব জানে দেখলাম। ভালো কথা, সে লোকটা গেল কোথায়?
আবার রাজারাম নিতান্ত অস্থির হয়ে চারিদিকে ছুটোছুটি করে প্রতাপের অনুসন্ধান করতে লাগল। অবশেষে তাকে কোথাও দেখতে পেল না। জগৎ সিংহ ব্যাপারটা বুঝতে পারল, তারপর মাথায় হাত দিয়ে সেইখানে বসে পড়ল। ভগ্ন কণ্ঠে বলল,
এসব কথা যদি ঠিক হয় তাহলে ওই লোকটাও নেই আর সেই মেয়েটাও নেই, এ সেই রায়মল্ল গোয়েন্দার ছল। ও লোকটা কি ভয়ানক!
রাজারাম তারাবাইকে যেখানে রেখেছিল জগৎ সিংহ সেই জায়গাটা দেখতে চাইল। দস্যুদের সাথে নিয়ে রাজারাম আর জগৎ সিংহ সেই পুরনো অট্টালিকার সামনে গেল। রাজারাম অট্টালিকার মধ্যে একটা ঘরে ঢুকেই বলল, এদিকে একজন দস্যু একখানি টুকরো কাগজ কুড়িয়ে এনে রাজারামের হাতে দিল। রাজারাম তা পড়তে লাগল।
অভাগিনী তারার ভালো মন্দের ভার আমি গ্রহণ করেছি, এখন আমি তার রক্ষক, যে তার প্রতি কোন রকম অত্যাচার করবে সেই আমার পরম শত্রু হবে। সাবধান, কেউ তারার অনিষ্ট চেষ্টা করে নিজের মৃত্যু ডেকে এনো না। এটি সরকারি গোয়েন্দা শ্রী রায়মল্ল সাহেব।
চিঠি শুনে জগৎ সিংহের মুখ ম্লান হয়ে গেল। যদিও আদালতের মোকদ্দমায় বারবার জগৎ সিংহের জয় হয়েছে, যদিও তারাবাই প্রকৃত তারা বলে আদালতে গণ্য হয়নি, তবু রায়মল্ল গোয়েন্দা তারাবাইয়ের ভালো মন্দের ভার গ্রহণ করেছে শুনে জগৎ সিংহের অন্তরাত্মা স্তম্ভিত হল। মোকদ্দমা শেষ হবার পর থেকেই যে কোনো প্রকারে হোক জগৎ সিংহ তারাকে হস্তগত করবার চেষ্টা করছিল, কিন্তু এখন তার ভয় করছে। সে চেঁচিয়ে বলল,
চলো আমরা এখনই রায়মল্লের পিছু নেই, যে রায়মল্ল গোয়েন্দাকে খুন করে তারাকে আমার হাতে সমর্পণ করতে পারবে তাকে আমি 10,000 টাকা পুরস্কার দেব। আমরা এত লোক একসঙ্গে মিলে একটা লোককে খুন করতে পারবো না।
দস্যুরা লাফিয়ে উঠল। মুহূর্তের মধ্যে সবাই ঘোড়ায় চড়ে তীর বেগে রাজেশ্বরী উপত্যকা থেকে বেরিয়ে পড়ল। দস্যুগণ রাজেশ্বরী উপত্যকা থেকে চলে গেলে রায়মল্ল সাহেব তারাকে নিয়ে বেরোলেন। তারপর দুজনে একটা ঘোড়ায় চেপে প্রস্থান করলেন। রায়মল্ল সাহেব বুঝেছিলেন দস্যুরা তারাকে পাবার জন্য বুঁদি গ্রাম পর্যন্ত যাবে, তাই তিনি সেদিকে না গিয়ে অন্য পথ অবলম্বন করলেন। পর্বতের অন্যদিকে সমতল ভূমিখণ্ডে রয়েছে তারাবাইয়ের পৈতৃক বাড়ি। প্রকাণ্ড সেই বাড়ি, লোকজন গাড়ি কিছুরই অভাব নেই। হায়, কার ধন কে পায়! যা তারাবাইয়ের হওয়ার কথা ছিল তা এখন জগৎ সিংহের। রায়মল্ল সাহেব এই নগরে পৌঁছে তারাকে খুব নির্জন স্থানে পুলিশের তত্ত্বাবধানে রেখে তারার সম্পত্তি পুনরুদ্ধারে যে যে লোক এবং যে যে প্রমাণ সংগ্রহ করা প্রয়োজন তার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। এদিকে জগৎ সিংহ বাড়িতে ফিরে কেমন করে রায়মল্ল গোয়েন্দার হাত থেকে নিস্তার পাবে সেই চিন্তা করতে লাগল। তার প্রথম লক্ষ্য রঘু ডাকাত। একমাত্র রঘু ডাকাতি রায়মল্লকে হত্যা করতে পারবে, কিন্তু সেই রঘু ডাকাতি তো এখন রায়মল্লের চক্রে বন্দিভাবে জেলখানায় পড়ে আছে। জগৎ সিংহ খোঁজ নিল রঘু ডাকাত এখন কোন কারাগারে বন্দি, কিন্তু পুলিশকে ঘুষ দিয়ে রঘু ডাকাতকে উদ্ধার করা অসম্ভব। ভাবতে ভাবতে জগৎ সিংহের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে অনেক চেষ্টায় রঘু ডাকাতের মতো দেখতে একটা লোককে খুঁজে পেল। সেও দস্যু দলেরই লোক। জগৎ সিংহ তাকে 5,000 টাকা দেবার প্রতিজ্ঞা করে নিজের বাড়িতে নিয়ে গেল। তারপর তাকে বুঝিয়ে বলল,
দেখো তুমি দেখতে অনেকটা রঘু ডাকাতের মতো। রঘু ডাকাতের আত্মীয় বলে পরিচয় দিয়ে তোমাকে জেলের ভেতরে গিয়ে তার সঙ্গে দেখা করতে হবে। সেখানে সে যে পোশাক পরে আছে সেই পোশাক তুমি পরবে, আর তাকে তোমার পোশাক ছেড়ে দেবে। রঘু তোমার পোশাক পরে জেল থেকে বেরিয়ে আসবে আর তুমি জেলে থাকবে। তাকে আমার এখন বড় প্রয়োজন। রঘু ডাকাত মনে করে আদালতে তোমাকে নিয়ে বিচার হবে, তাতে নিশ্চয়ই তোমার কারাদণ্ড হবে। যদি পারি পরে আমি তোমায় উদ্ধার করব, কিন্তু এখন তোমায় জেল খাটতে হবে, আর সেই জন্যই তোমায় 5,000 টাকা দিতে রাজি হয়েছি। আর তোমার স্ত্রী পুত্র পরিজনের ভরণ পোষণের ভার আমি নিলাম। ওই 5,000 টাকা তোমার সঞ্চিত থাকবে। তুমি জেলখানা থেকে ফিরে এলে যা হোক একটা লাভজনক ব্যবসা বাণিজ্য করে চালাতে পারবে, ঠিক আছে?
লোকটি সম্মত হয়ে জেলে গেল। রঘু ডাকাত কারাগার থেকে বেরিয়ে রাজারাম ও জগৎ সিংহের সঙ্গে মিলিত হল। রঘুনাথ একজন ভদ্র পরিবারের সন্তান। কিছু কিছু লেখাপড়া সে শিখেছিল। বুঁদি গ্রামে তার পৈতৃক ভবন। ছোটবেলায় সে আর তারা একসঙ্গে খেলা করত। তারপর অসৎ সঙ্গে মিশে ক্রমশই নর রাক্ষস হয়ে ওঠে রঘুনাথ। এই সময় জগৎ সিংহের সঙ্গে তারাবাইয়ের আলাপ হয়। জগৎ সিংহ তারাকে বর্ধমানে পাঠিয়ে এক প্রকার নিশ্চিন্ত ছিল। তারপর অজয় সিংহ যখন তারার সত্য প্রমাণ করবার জন্য আদালতে উপস্থিত হন, সেই সময় তারাবাই কেমন করে বর্ধমান থেকে ফিরে এসেছিল তা জানার জন্য জগৎ সিংহ রঘু ডাকাতকে নিযুক্ত করে। জগৎ সিংহ রঘু ডাকাতকে বিশ্বাস করে সমস্ত গুপ্ত কাহিনী জানায়, আর সেই থেকেই রঘু ডাকাতের তারাকে হস্তগত করার লোভ জন্মায়। তারাকে বিয়ে করতে পারলে রঘুনাথ বিপুল সম্পত্তির অধিকারী হতে পারবে। লোভে পড়ে রঘুনাথ জগৎ সিংহের কাছ থেকে সমস্ত দলিলপত্র হাতিয়ে নেয়। জগৎ সিংহ রঘুনাথের অন্তর্নিহিত উদ্দেশ্য বুঝতে না পেরে তার হাতে সমস্ত কাগজপত্র রাখতে কোনো প্রকার সন্দেহ করেনি। বরং সে ভেবেছিল, যদি কোনোদিন তারার সত্য সম্বন্ধে সন্দিহান হয়ে কোনো প্রকার দলিল পাওয়া যায় কিনা দেখবার জন্য কোম্পানির লোক তার বাড়িতে খানা তল্লাশি করে, তাহলেই সমস্ত কথা বেরিয়ে পড়বে। সুতরাং সে সকল দলিল দস্তাবেজ হস্তান্তর করে রাখলে আর কোনো ভয়ের কারণ নেই। রঘুনাথ যত সামান্য লেখাপড়া জানত, সে এইসব কাগজপত্র পড়ে বুঝেছিল এই কাগজ দলিল আদালতে একবার দেখাতে পারলেই তারাবাই সমস্ত বিষয় সম্পত্তি ফিরে পাবে। আর তাই সে দলিল দস্তাবেজ এমন জায়গায় লুকিয়ে রেখেছিল যে তা কারুর পক্ষে খুঁজে পাওয়া অসম্ভব। অর্থাৎ এক কথায় রঘুনাথ জগৎ সিংহের অর্থ হাতিয়ে তারই অনিষ্ট সাধন করছিল। একদিকে জগৎ সিংহ তারাকে হস্তগত করবার জন্য নানা উপায় উদ্ভাবন করছিল, অন্যদিকে দস্যু সর্দার রঘুনাথ তারাকে পাবার জন্য জাল বিস্তার করে রাখছিল। রায়মল্ল সাহেব কোথায় কিভাবে আছেন কেউ তা জানে না, কিন্তু তিনি যেখানেই যান কেউ যেন তাঁর পিছু নেয়। এতদিন গোয়েন্দাগিরির কাজ করেছেন, কিন্তু কেউ কখনো তাঁর অনুসরণে সাহসী হয়নি। তবে এখন মনে হয় সব সময় কিছু লোক যেন তাকে লক্ষ্য করে চলেছে। তার নিজের জন্য বিশেষ ভয় নেই, কিন্তু তারাবাইয়ের জন্য তিনি সতর্ক রইলেন। চিঠি লিখে তিনি বুঁদি গ্রাম থেকে অজয় সিংহকে আনিয়ে রেখেছিলেন। মঙ্গলও এসেছিল, আর যে রাজপুত তারাকে বর্ধমানে বিসর্জন দিয়ে এসেছিল তাকেও তিনি অনেক অনুসন্ধানের পর খুঁজে বের করেছিলেন। এইভাবে কিছুদিন কাটার পর একদিন রাতে রায়মল্ল সাহেব বেরিয়েছেন, এমন সময় হঠাৎ দেখলেন তার দুপাশ দিয়ে দুজন লোক তড়িৎ বেগে চলে গেল। তিনি বুঝলেন এরা এখনো তার সঙ্গ ছাড়েনি। কি কারণে সেদিন তার কাছে কোনো অস্ত্র ছিল না? তিনি দেখলেন সেই দুজন লোক কিছু দূর এগিয়ে পেছন ফিরে দেখছে এবং তাকে লক্ষ্য করে কি যেন পরামর্শ করছে। রায়মল্ল এগিয়ে যেতে লাগলেন। জনশূন্য গলিতে তিনি আর ওই দুজন ছাড়া আর কেউ নেই। তিনি বুঝতে পারলেন আর কিছু দূর এগোলেই এরা আক্রমণ করবে। বহু চিন্তার পর তিনি একটি মালখানায় প্রবেশ করলেন। সৌভাগ্যক্রমে তার একজন অনুচর অজিত সেখানে উপস্থিত ছিল। রায়মল্ল তাকে দেখে চুপি চুপি জিজ্ঞেস করলেন,
অজিত এখানে কি দরকার?
অজিত বলল,
সেই যে আপনি যার পিছু নিতে বলেছিলেন তার সঙ্গে সঙ্গেই আছে।
এখানে আমাদের আর কেউ আছে?
হ্যাঁ, চার পাঁচজন আছে।
সরাইখানায় প্রায় দশ বারোটা লোক মাতলামি করছিল, কিন্তু তাদের মধ্যে যারা মদ না খেয়ে মাতালের ভান করছিল তারাই রায়মল্ল গোয়েন্দার অনুচর। রায়মল্ল অজিতকে জিজ্ঞেস করলেন,
তোমার কাছে পিস্তল আছে?
হ্যাঁ।
আমাকে দাও, আর তোমরা প্রস্তুত থেকো, এখনই একটা ভয়ানক কাজ করতে হবে। যে লোকটার উপর লক্ষ্য রাখতে বলেছি সেও যাতে হাত ছাড়া না হয় তার উপায় করো, আমি আসছি।
এই বলে রায়মল্ল সাহেব পিস্তলটি নিয়ে প্রস্থান করলেন। রাস্তায় জনমানব নেই, পল্লীটাও ভালো নয়, ভদ্রলোকের বাস খুব কম। তবু রায়মল্লকে ভয় দেখায় কার সাধ্য। তিনি শুঁড়িখানা থেকে বেরিয়ে আগে যেভাবে রাস্তায় যাচ্ছিলেন ঠিক সেইভাবেই চলতে আরম্ভ করলেন। আশেপাশে কেউ নেই। হঠাৎ পিস্তলের আওয়াজ হল, শো করে একটা গুলি তার পাশ দিয়ে চলে গেল। তিনি বুঝলেন এরা তাকে সামনাসামনি আক্রমণ না করে দূর থেকে হত্যার চেষ্টা করছে, কাজেই একটু সাবধান হতে হবে। রাস্তার ধারে একটি বড় বাড়ি নির্মিত হচ্ছিল, তারই সামনে একটা প্রকাণ্ড খাদ খনন করা রয়েছে। তিনি এক লাফে তার ভেতরে ঢুকে পড়লেন। যে দুজন দস্যু তার পিছু নিচ্ছিল তারা আর কেউ নয়, রাজারাম এবং রঘুনাথ। রায়মল্ল গর্তে লুকিয়ে পড়ায় ওরা আর তাকে দেখতে না পেয়ে আশেপাশে অনেক অনুসন্ধান করল, কিন্তু রায়মল্ল সাহেবকে খুঁজে পাওয়া গেল না। রাজারাম রঘুনাথকে বলল,
দেখতে দেখতে মানুষটা উবে গেল নাকি?
রঘুনাথ বলল,
হয়তো গুলির আওয়াজ শুনে প্রাণের ভয় পালাচ্ছিল, গর্তটাও তো লক্ষ্য করেনি, একেবারে তার ভেতর পড়ে গেছে।
তবে ভালোই হয়েছে, এইবারে বাগে পেয়েছি।
দুজনে অত্যন্ত উৎসাহিত হয়ে গর্তের সামনে উপস্থিত হল, কিন্তু গর্তের ভেতর অন্ধকার, কেউ আছে কিনা দেখার কোনো উপায় নেই। দুজনে দুদিক দিয়ে গর্তে ঢুকবে ঠিক করল, আর রায়মল্ল সাহেব ঠিক এই সুযোগটারই অপেক্ষা করছিলেন। যেই রঘু ডাকাত একদিক দিয়ে ধীরে ধীরে নামছে, রায়মল্ল সাহেব সঙ্গে সঙ্গে তার দুপা ধরে সজোরে এক টান দিলেন। রঘুনাথ পড়ে যেতেই রায়মল্ল সাহেব তার হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে বুকের উপর চড়ে বসে রঘুনাথের গলা টিপে ধরলেন। রাজারাম তাড়াতাড়ি গর্তে নামতে যাচ্ছিল, কিন্তু রঘু ডাকাতের চিৎকার শুনে যেন কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে গেল। সেই অল্প সময়ের মধ্যে রায়মল্ল সাহেব নিজের পোশাক থেকে একগাছি ছোট খাটো দড়ি বের করে রঘু ডাকাতের হাত দুটো পেছন দিকে বেঁধে ফেললেন। কিন্তু রাজারাম রঘুনাথের মতো কাপুরুষ নয়, দু চার মুহূর্ত অপেক্ষা করেই সেও গর্তের ভেতর নামল। রায়মল্ল সাহেব সেই সময় একটু পাশ কাটিয়ে দাঁড়ালেন। যেই মুহূর্তে রাজারাম তার কাছে এল তিনি সজোরে এক ধাক্কা দিলেন। রাজারাম ছিটকে পড়ে গেল, আর তার হাতে যে পিস্তল ছিল সে পড়ে যাওয়াতে সেই পিস্তলের একটা আওয়াজ শোনা গেল। গুলি পিস্তল থেকে বেরিয়ে রাজারামকেই আঘাত করল, আর সেই আঘাতে সে অজ্ঞান হয়ে পড়ল। রায়মল্ল সাহেব বুঝতে পারলেন যে রাজারাম নিজের গুলিতে নিজেই আহত হয়েছে। তিনি আর দেরি না করে তাকেও বেঁধে ফেললেন। তারপর গর্ত থেকে উঠে সেই সরাইখানার দিকে ছুটলেন। দুজন অনুচরকে সঙ্গে নিলেন এবং আরেকজন অনুচরকে একখানা গাড়ি ডেকে আনতে বললেন। আধ ঘন্টার মধ্যে রঘু ডাকাত ও রাজারাম জেলের অন্ধকূপে নিক্ষিপ্ত হল। তারাকে রাজেশ্বরী উপত্যকায় দস্যুদের হাত থেকে উদ্ধার করে রায়মল্ল সাহেব প্রথমে কোতোয়ালির কাছে একটা নির্জন স্থানে লুকিয়ে রেখেছিলেন। তারপর অজয় সিংহকে বুঁদি গ্রাম থেকে এনে তিনি একটি ছোটখাটো বাড়ি ভাড়া করেন। সে বাড়িটির চতুর্দিকে উদ্যান, লোকালয় বেশ খানিকটা দূরে। রায়মল্ল সাহেব প্রথমে মনে করেছিলেন কেউ এত দূর অনুসন্ধান করে তারাবাইকে খুঁজে পাবে না। তিনি এই বাড়িতে অজয় সিংহ, তারা ও মঙ্গলকে পুলিশের লোকের তত্ত্বাবধানে সংরক্ষিত করেন। প্রতিদিন একবার কি দুবার করে তিনি ওদের দেখতে আসতেন। সেদিনও তিনি দেখা করতে গিয়েছিলেন, কিন্তু বাড়িতে ঢুকতেই দেখলেন দরজার সামনে সিঁড়ির নিচে মুখ হাত পা বাঁধা পুলিশের লোক। তিনি ওদের বাঁধন থেকে মুক্ত করে চোখে মুখে জল দিলেন। লোকগুলো জানালো কে যেন পেছন থেকে কাপড় দিয়ে মুখ চেপে ধরে। সেই কাপড়ের চড়া গন্ধে ওরা অজ্ঞান হয়ে যায়। ঘরের ভেতরে ঢুকে তিনি দেখলেন একটি ঘরে মেঝের ওপর অচেতন অবস্থায় অজয় সিংহ পড়ে আছেন, তারাবাই নেই। রায়মল্ল আর দেরি না করে বেরিয়ে পড়লেন, গন্তব্য তারার পিতৃভবন। তখন লোকজন খুব একটা কেউ ছিল না। তিনি অনায়াসে পাঁচিল ডিঙিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়লেন। গভীর রাত, সকলেই যেন ঘোর নিদ্রায় মগ্ন। রায়মল্ল সাহেব একটা সুদীর্ঘ গাছে চড়লেন। তারপর তার একটা ডাল ধরে অনায়াসে দোতলার দালানে নামলেন। দোতলাতেও চারিদিক নিস্তব্ধ। অতি সাবধানে রায়মল্ল সাহেব তিনতলায় উঠলেন। সেখানে একটা ঘরের ভেতরে খুব ক্ষীণ আলোক রশ্মি দেখা যাচ্ছে। সেই ঘরের সামনে গিয়ে খড়খড়ির একটা অংশ তুলে দেখলেন ঘরের এক কোণে নিষ্প্রভভাবে একটা আলোক জ্বলছে, আর বিছানায় একটি স্ত্রীলোক শুয়ে আছে। রায়মল্ল সাহেব সেই ঘরের দরজার শিকল ধরে টানলেন। দরজা ভেতর থেকে বন্ধ ছিল না, তাই টানা মাত্র খুলে গেল। তিনি ঘরের মধ্যে ঢুকে দেখলেন অভাগিনী তারা অচেতন অবস্থায় শিথিল বেশে পড়ে আছে। রায়মল্ল সাহেব ডাকলেন,
তারা, আমি রায়মল্ল, তারা।
তারা উঠল না। রায়মল্ল বুঝলেন তারাকে অজ্ঞান করে ফেলে রাখা হয়েছে। সেই সময় ঘরের বাইরে যেন কার পায়ের শব্দ শোনা গেল। রায়মল্ল সাহেব আর কোনো উপায় না দেখে পালঙ্কের নিচে লুকলেন। এক মুহূর্ত পরেই সেই ঘরে প্রবেশ করল দুজন, জগৎ সিংহ ও তারার সৎমা। সৎমা বলল,
দেখো আমি তোমাকে এখনো বারণ করছি, খুন করো না।
জগৎ সিংহ বলল,
তুমি বুঝতে পারছো না সুন্দরী, তারাকে খুন করা ছাড়া আর কোনো উপায় নেই। যদি কোথাও লুকিয়ে রাখি রায়মল্ল তাকে যেমন করে হোক বার করবেই।
এখন রায়মল্ল গোয়েন্দা কোথায়?
রঘু ডাকাত আর রাজারাম দুজনে মিলে রায়মল্লের পিছু নিয়েছে। আজ তারা রায়মল্লকে খুন করবে, কিন্তু এখনো ফিরে আসছে না বলে আমার কেমন সন্দেহ হচ্ছে। হয়তো রায়মল্ল রাতে ধরা পড়ে থাকবে।
তা তুমি এখন কি করবে?
আর একটু অপেক্ষা করব। যদি ওরা ফিরে না আসে তাহলে নিজেই খুন করব। দুজন লোক আমাদের খিড়কির পুকুরের পাড়ে তেঁতুল গাছের তলায় একটা গর্ত খুঁড়ছে, খুন করে সেইখানে পুঁতে ফেলব।
এই পর্যন্ত কথাবার্তা বলে দুজনে বেরিয়ে গেল। রায়মল্ল সাহেব সঙ্গে সঙ্গে পালঙ্কের তলা থেকে বেরিয়ে তাদের পিছু নিলেন। দেখলেন তারা পাশের একটা ঘরে প্রবেশ করল। রায়মল্ল সাহেব আর অপেক্ষা না করেই তাড়াতাড়ি ফিরে এলেন। ক্ষিপ্র হাতে তারাকে নিজের কাঁধে তুলে নিয়ে বেরিয়ে গেলেন। তিনতলা থেকে দোতলা, সেখান থেকে একতলা, কোথাও কেউ বাধা দিল না। কিন্তু একতলায় এসে তিনি আর দরজা খুঁজে পেলেন না। শেষে পায়ের আঘাতে একটা দরজার খিল ভেঙে বেরিয়ে গেলেন। আর সেই শব্দে বাড়ির অন্যান্য লোকজন জেগে উঠল। চারিদিকে শোরগোল পড়ে গেল। রায়মল্ল সাহেব ততক্ষণে নিরুদ্দেশ। তিনি তীর বেগে রাস্তায় বেরিয়ে পড়লেন। রাস্তায় একটা এক্কা গাড়ি দেখতে পেয়ে তারাকে নিয়ে এক্কায় উঠে বসলেন। অল্পক্ষণের মধ্যেই রায়মল্ল সাহেব অজয় সিংহের কাছে অজ্ঞান তারাবাইকে পৌঁছে দিলেন। তারপর একখানা চিঠি লিখে কোতোয়ালিতে পাঠিয়ে দিলেন। তাতে লিখে দিলেন, আজ রাত থেকে জগৎ সিংহের বাড়ির চারিদিকে যেন প্রহরী নিযুক্ত থাকে, যাতে একজন লোকও পালাতে না পারে। সেদিনকার মতো রায়মল্ল সাহেব বিশ্রাম নিলেন। পরদিন সকাল থেকে বেলা দুটো পর্যন্ত রায়মল্ল সাহেব কোথায় রইলেন, কি করলেন কেউ জানে না। কি যেন সব বন্দোবস্ত করে তিনি জগৎ সিংহের বাড়িতে উপস্থিত হলেন। জগৎ সিংহকে ডেকে বললেন,
জগৎ সিংহ, আমার নাম রায়মল্ল, সরকারি লোকে আমায় সর্দার রায়মল্ল নামে ডাকে, আর সকলে রায়মল্ল গোয়েন্দা বলে।
এখানে কি ব্যাপার?
আমি আপনার বিষয় সম্পত্তি ক্রয় করতে এসেছি।
কিন্তু আমি তো বিক্রি করব না। এছাড়া যদি আপনার অন্য কোনো উদ্দেশ্য না থাকে, আপনি সোজা পথ দেখতে পারেন।
আপনি বোধহয় বুঝতে পারছেন না, আমি বিষয় সম্পত্তি বিক্রি করবার জন্য আপনাকে অনুরোধ করতে আসিনি, আপনাকে বাধ্য হয়ে বিক্রি করতে হবে সেটাই জানাতে এসেছি।
মানে?
এ বাড়ি আপনার নয়, আইন মতে এ বাড়ির একখানা ইঁটও আপনার প্রাপ্য নয়।
এই কথা বলেই রায়মল্ল সাহেব একটি ছোট বাঁশি পকেট থেকে বের করে বাজালেন। সঙ্গে সঙ্গে একজন লোক সেই ঘরের ভেতর প্রবেশ করল। তাকে দেখেই জগৎ সিংহ চমকে উঠল। রায়মল্ল তাকে দেখিয়ে বললেন,
এই লোকটিকে দেখে মনে পড়ে কি অভাগিনী তারাকে বর্তমানে বিসর্জন দেওয়ার মূলই আপনি?
মিথ্যে কথা, ওকে আমি কখনো চিনি না, কখনো দেখিনি।
রায়মল্ল সাহেব আবার বাঁশি বাজালেন। সঙ্গে সঙ্গে আরেকটি বৃদ্ধ লোক সেই ঘরে এসে দাঁড়াল। জগৎ সিংহ তাকে দেখেই রক্তবর্ণ চোখে জিজ্ঞাসা করল,
একে এও কি তোমাদের ষড়যন্ত্রের একজন নাকি?
এর নাম মঙ্গল, একেও চিনতে পারছিস না তাই না?
ধূর্ত শয়তান,
তুই যার বিষয় সম্পত্তি বিশ্বাসঘাতকতা করে ভোগ দখল করছিস, তাকে কেমন করে বিষ প্রয়োগে হত্যা করেছিলি সেসব ভুলে গেছিস? ভুলে গেছিস তার আর বাবাকে তুই হত্যা করেছিলি? মনে না পড়লে আরেকজনকে ডাকবো।
রায়মল্ল সাহেব আবার বাঁশি বাজালেন। এবার অজয় সিংহ ধীরে ধীরে সেই ঘরে ঢুকলেন। জগৎ সিংহ তাকে দেখেই বলল,
ও একে আমি খুব চিনি, একজন মস্ত ফন্দিবাজ জুয়াচোর, একটা জাল মেয়েকে এনে আমার সঙ্গে মোকদ্দমা করতে এসেছিল। আদালতে তো তার চূড়ান্ত নিষ্পত্তি হয়ে গেছে। একে নিয়ে তোমরা ষড়যন্ত্র করে আমায় ঠকাতে এসেছ? হ্যাঁ, আমি তোমাদের স্পষ্ট ভাষায় সাদা কথায় বলছি, আমার কাছ থেকে ভয় দেখিয়ে তোমরা একটি কানা করিও আদায় করতে পারবে না।
রায়মল্ল সাহেব আবার বাঁশি বাজালেন। চারজন প্রহরী বেষ্টিত, হাতে হাতকড়ি দেওয়া রঘু ডাকাত ও রাজারাম সেই ঘরে প্রবেশ করল। রঘু ডাকাতকে এইভাবে বন্দি দেখেই জগৎ সিংহের সমস্ত রক্ত জল হয়ে গেল। সে নিরাশ হয়ে করুণ কণ্ঠে বলল,
একি রঘুনাথ, তুমিও আমার বিপক্ষে সাক্ষ্য দিতে এসেছ?
দেখো জগৎ সিংহ, আর কোনো লাভ নেই, রায়মল্ল সাহেবের হাতে পায় ধরো, যদি তাতে তোমার শাস্তি কিছুটা কমে, তোমার জন্য আমার সর্বনাশ হয়েছে। এই তোমার জন্য, তোমার কাজে হাত দেওয়া পর্যন্ত আমার এই দুর্দশা, এখন আমি দায় পড়ে তোমার বিপক্ষে সাক্ষ্য দিতে দাঁড়িয়েছি। তারা সত্য সপ্রমাণ করতে যে সব কাগজ আবশ্যক সে সমস্তই আমি রায়মল্ল সাহেবের হাতে দিয়েছি। না, আর তোমাদের উদ্ধারের কোনো উপায় নেই।
সব চুরি, সব কাগজপত্র, দলিল, দস্তাবেজ সব জাল।
দেখো জগৎ সিংহ, আমার সঙ্গে চালাকি করে লাভ নেই। তুমি জানো না আমি যে কাজে হাত দিই তার আটঘাট না বেঁধে আমি কিছুই করি না। মনে করো না উপযুক্ত প্রমাণ সংগ্রহ না করে আমি তোমার কাছে এসেছি। তুমি যদি এখন অস্বীকার করো, তাহলে এখনই আমার হুকুমে প্রহরীরা তোমায় হাতে হাত কড়া লাগিয়ে সদর রাস্তা দিয়ে কোতোয়ালিতে টেনে নিয়ে যাবে।
জগৎ সিংহ তখন কাঁদো কাঁদো ভাবে জিজ্ঞাসা করল,
আপনি আমাকে কি করতে বলেন?
এই এত লোকের সামনে তুমি কাগজ কলমে লিখে যার বিষয় তাকে ফিরিয়ে দাও, এরা সকলে সাক্ষীও হবেন। যদি তাতে রাজি না হও, তাহলে তুমি এতদিন ধরে যত খুন ডাকাতি জাল জালিয়াতি করেছ সব বিষয়েরই আদালতে তন্ন তন্ন করে বিচার হবে, তাতে শেষে কমপক্ষে তোমার যাবজ্জীবন কারাবাস তো হবেই।
এই বিষয়ে একবার তারা সৎমাকে জিজ্ঞাসা করা উচিত। আমি একবার বাড়ির ভিতরে যেতে চাই, ভয় নেই, পালাব না।
পালাবার কি উপায় রেখেছি যে পালাবে? এ বাড়ি থেকে এখন একটি মাছিও বেরোতে পারবে না।
জগৎ সিংহ বাড়ির ভেতরে প্রবেশ করে সঙ্গে সঙ্গে বিষণ্ন মুখে ফিরে এসে বলল,
সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। তারা সৎমা বোধহয় আড়াল থেকে দাঁড়িয়ে সব কথা শুনে বিষ খেয়ে প্রাণ ত্যাগ করেছে। তার মৃতদেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে।
এরপর জগৎ সিংহের আর কিছুই করার রইল না। বিষয় সম্পত্তি সব তারার নামে লিখে দিল। রায়মল্ল গোয়েন্দা, জগৎ সিংহ ও তার অনুচরদের এবং রঘু ডাকাত ও রাজারামকে চালান দিলেন। রায়মল্ল সাহেব অবশ্য রঘু ডাকাতের শাস্তি যাতে লঘু হয় সে ব্যবস্থাও করলেন, কারণ দলিল দস্তাবেজ যা রঘুনাথের কাছে জমা ছিল সেসব না পেলে রায়মল্লর পক্ষে তারার সম্পত্তি উদ্ধার করা সম্ভব ছিল না। জগৎ সিংহের চির নির্বাসন অবশ্য সম্পূর্ণ হয়নি। কারাগারে সাপের কামড়ে তার মৃত্যু হয়। তারাবাই নিজের বিষয় সম্পত্তি অজয় সিংহের হাতে তুলে দেয়। আর রায়মল্ল, শুভ দিন শুভ ক্ষণে তারাবাইয়ের সঙ্গে তার শুভ পরিণয় হয়। রঘু ডাকাত অবশ্য জেল থেকে বেরিয়ে তারা আর রায়মল্লর আশ্রয়ে থাকে। আর সে রঘু ডাকাত নয়, এখন শুধুই রঘুনাথ। এখনকার মতো গপ্প বিরে থেকে সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। টিল দেন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।